exclusively on FusionBD.com.
Kuasha.
ABC Radio 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শর্মিন। আর আমার সঙ্গে আছে কুয়াশা এক্সফাইলস এবং কুয়াশা বাইক। শুরুতেই আছে কুয়াশা এক্সফাইলস। আজকে কুয়াশার এক্সফাইলসে যাবার আগে জানিয়ে দিচ্ছি কুয়াশার যে কুইজটি চলছে সেই কুইজটি কি করে করবেন, কি কুইজ সবই শুনতে পাবেন, ইতিমধ্যে শুনছেন বই পোকাতে এবং আমি অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর মাত্র দুই দিন আছে কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। জানিয়ে দিচ্ছি কুইজটি, কুইজ হচ্ছে কুয়াশার ডার্ক রুমটি কি ধরনের বই। অপশন ওয়ান হচ্ছে কমিক্স, অপশন টু হচ্ছে গ্রাফিক্স নভেল, আর অপশন তিন হচ্ছে নভেল। আর তিনটি অপশন এর মধ্যে থেকে যেটিকে আপনার সঠিক মনে হচ্ছে সেটা আপনি পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাবেন, নিয়মটা আমি জানিয়ে দিচ্ছি, উত্তর পাঠাবেন আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে আবার স্পেস দেবেন, স্পেস দিয়ে উত্তরটা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে, অর্থাৎ 2221 এই নাম্বারে। সঠিক উত্তর দাতা পাচ্ছেন স্টুডেন্ট ওয়েস্ট প্রকাশনের পক্ষ থেকে পুরস্কার, এবং পুরস্কারটি নিতে আপনাকে ABC তে আসতে হবে। আমরা 10 জন বিজয়ীকে পুরস্কার দিচ্ছি, 10 জনের নাম লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে আপনাদেরকে আমরা জানিয়ে দেব, কিন্তু 28 তারিখ পর্যন্ত চলবে এই কুইজটি। তো ঠিক আছে, ফাঁকে ফাঁকে ফিরে এসে আমি আবারও কুইজের কথা জানিয়ে দেব। আর এখন আমরা শুরু করছি আজকের কুয়াশার এক্সফাইলস। আজকের কুয়াশার এক্সফাইলস এর নাম হচ্ছে হেডলেস বডি। নাম শুনেই খুব শিউরে উঠছে সবার শরীর, আমি জানি। আসুন তাহলে শিউরে ওঠার কাহিনীটি শুনি, তারপরে আবার ফিরছি সঙ্গে। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? এই মুহূর্তে সব ঠিক, আবার কিছুক্ষণ পরেই সব উলট পালট। ভবিষ্যৎ খুব অনাকাঙ্ক্ষিত, আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যা হয়তো আমরা কখনো চিন্তাও করতে পারিনি। কোনটা ভালো আবার কোনটা মন্দ, এই নিয়েই তো আমাদের জীবন। মাঝে মাঝে খুব খারাপ সময়ের মধ্যেও অনেক ভালো কিছু থাকে, আর মাঝে মাঝে আমাদের সুখের দিনগুলিতে নেমে আসে ঘন কুয়াশা। সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে উঠছে চোখের সামনে, এদিক সেদিক হাতড়ে বেড়াই, তবুও যেন কিছু খুঁজে পাই না। চুপচাপ দেখি ভাগ্যের পরিণতি, কিন্তু কিছুই করার থাকে না। আপনি কি কখনো কোন হেডলেস বডি দেখেছেন? কুয়াশা
এক্সফাইলস।
সিডনির দক্ষিণ শহরে ওলঙ্গং শহরের ছোট্ট একটি ফ্ল্যাট, সময় তখন মাঝরাত, তরুণ বয়সী এক ছেলের ফ্ল্যাট সেটি। ছেলেটির পরনে কালো প্যান্ট আর সাদা শার্ট, দেখে মনে হচ্ছে অফিস শেষে বাসায় ফিরেছে। আর বাথরুমের ভেতর থেকে কি যেন নিয়ে কালো ব্যাগে ভরছে, এ কি? ছেলেটির সাদা শার্টে ছোপ ছোপ রক্তের দাগ কেন? আর ছেলেটা কালো ব্যাগের ভেতর ভরছেটাই বা কি? দেখে মনে হচ্ছে কোনো তরুণীর মাথা। মেয়েটার হাতের আঙুলগুলিও কেটে পাশে রাখা, মাথাটা ভরার পর আলাদা একটা প্লাস্টিক ব্যাগে ভরে নিল সেই আঙুলগুলো, তারপর আরো একটি ব্যাগে নিল ছোট্ট একটা পার্স আর কিছু জামা কাপড়। মেয়েটার মৃতদেহ বিছানার চাদরে পেঁচিয়ে সেটাকে কাঁধে করে নিয়ে যায় গাড়ির কাছে, তারপর সব ব্যাগগুলো আর মৃতদেহটি লুকিয়ে ফেলে গাড়ির ভেতর। এর মধ্যে চট করে পাল্টে ফেলে গায়ের সাদা শার্ট, পাশে এক ঘন জঙ্গল যেখানে সাধারণত কেউ যায় না, শুধু নিজেদের পুরনো অকিছু গাড়ি, ওগুলো ফেলে দিতেই মানুষ সেখানে যায়। সেই ছেলেটা মৃতদেহটির থেকে রেহাই পাওয়ার জন্য সেই জায়গাটাকে উত্তম বলে মনে করল, কিন্তু পাপ কি আর ঢাকা থাকে? ঠিক তার পরদিনই সেখানে রাখা মৃতদেহটির খবর জানাজানি হয়ে গেল। 1981 সাল, 19 বছরের কিম বেরি খুব সাধারণ একটি তরুণী, অস্ট্রেলিয়াতেই তার জন্ম। মেয়েটি নাচতে খুব ভালোবাসত, তার স্বপ্ন ছিল সে একজন নার্স হবে। অস্ট্রেলিয়ার নর্থ ওলঙ্গং শহরের একটি ছোট্ট উপশহর মাউন্ট প্লেজেন্টে তারা বাস করত। তার বাবা ব্রায়ান, মা বেভারলি, ছোট ভাই ওয়েইন আর দাদাকে নিয়ে তাদের পরিবারটা ছিল খুব হাসি খুশি। কিম সেই এলাকার ক্র্যাম হাউস নামের একটি লোকাল হোস্টেলের নিয়মিত স্বেচ্ছাসেবক ছিলেন, যেখানে সে প্রতিবন্ধী শিশুদের সেবা করত। 1981 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, দিনটি ছিল শুক্রবার, কিমের বাবা মা একদিনের ছোট্ট একটা ভ্যাকেশনে শহরের বাইরে চলে যায়। যাওয়ার আগে কিমকে দায়িত্ব দিয়ে যায় 15 বছর বয়সী ভাইকে দেখে শুনে রাখার জন্য, কিন্তু কিম সুযোগ পেয়ে রাতের বেলা বাইরে সিনেমা দেখতে চলে যায় তার বান্ধবীর সাথে। সিনেমা দেখে শেষ করে সে ও তার বান্ধবী চলে যায় সেখানকার একটি জনপ্রিয় ডিস্কোতে। ঠিক সেই রাতেই একই সময়ে সেই ডিস্কোতে ছিল 23 বছরের তরুণ গ্রাহাম জিন পটার। সে তার ব্যাচেলার পার্টি উদযাপন করছিল সেখানে তার কাছের বন্ধু বান্ধবদের সাথে। বাগদত্তা শেরি জোন্স এর সাথে তার বিয়ে আর 8 দিন পরেই ভালোবাসা দিবসে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি। পার্টিতে শুধু তার ব্যাচেলার পার্টি ছিল না, সেদিন তার ছোট ভাইয়ের জন্মদিনও ছিল, তাই দুই ঘটনা মিলে এই পার্টি। সেই সময় ডিস্কো গুলো খুব জনপ্রিয় ছিল, সবাই খুব উপভোগ করত। গ্রাহাম একটা লোকাল ড্যান্স ক্লাসে কিছুদিন থেকে খুব ভালো ডিস্কো ড্যান্স শিখেছিল। একই সময় কিমও সেখানে ড্যান্স শিখত, সেখান থেকেই টুকটাক পরিচয় তাদের। গ্রাহামকে আগে থেকেই অনেক পছন্দ করত কিম। কিমের বান্ধবী তাকে এক বোতল ওয়াইন কিনে দেয় সে ডিস্কোতে, তারা কিছুক্ষণ সেটা পান করে। তারপরে কিমের বান্ধবীর খারাপ লাগতে শুরু করে, সে কিছুটা অসুস্থ হয়ে পড়ে এবং বাসায় চলে যায়। কিম তাকে বাধা দেয়, বলে আরো কিছুক্ষণ থেকে গিয়ে রাতটা তার বাসাতেই কাটিয়ে দিতে। কিন্তু তার বান্ধবী খুব একটা আগ্রহ দেখায় না। সে কিমের পাশে বাসায় যাওয়ার মতো পর্যাপ্ত টাকা আছে কিনা দেখে তাকে বেশি দেরি করতে মানা করে চলে যায় নিজের বাসায়। যাওয়ার সময় বারবার বলে যায় পরদিন তাদের আবার দেখা হবে, যেহেতু তারা একই জায়গায় চাকরি করে। কিন্তু দেখা কি হয়েছিল আর? কিম ডিস্কোর বাইরে যায় আরেকটা ড্রিঙ্ক নেওয়ার জন্য, সেখানে যেতেই দেখে ফেলে সে গ্রাহামকে। গ্রাহামকে দেখে খুব খুশি হয়ে যায় কিম। কিছুক্ষণ পরে তারা সেখানে কুশল বিনিময় করে, তারপর তারা ডিস্কোর এক পাশে গিয়ে বসে কিছুক্ষণ গল্প করে। কিছুক্ষণ পরে গ্রাহাম তার বন্ধু আর ছোট ভাই টেবিলে গিয়ে ড্রিঙ্কের বোতল আর তার কোট দিয়ে বলে সে একটু বাইরে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। এটা বলে গ্রাহাম আর কিম দুজনেই ডিস্কো থেকে বেরিয়ে আসে। তারপর তারা একটা ট্যাক্সি নিয়ে চলে যায় গ্রাহামের ফ্ল্যাটে। প্রায় 1 ঘন্টা পর গ্রাহাম একা আবার ডিস্কোতে ফিরে আসে। সেখানে যাওয়ার পর তার বন্ধু তাকে এত তাড়াতাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করলে গ্রাহাম বলে ফ্ল্যাটে ওঠার পরেই কিম অসুস্থ বোধ করতে শুরু করে এবং সাথে সাথে সে সেখান থেকে বের হয়ে তার নিজের বাসায় চলে যায়, তাই সেও আবার ডিস্কোতে ফিরে আসে। পরদিন অর্থাৎ 1981 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ শনিবার খুব সকালে কিমের মা বাবা তাদের ছোট্ট ভ্যাকেশন শেষ করে বাড়ি ফিরে আসে। এসে তারা জানতে পারল যে কিম তার 15 বছরের ছোট ভাইকে বাসায় একা রেখে বেরিয়ে যায়, সারা রাত বাইরেই কাটিয়ে দেয় এবং কিম এখনো ঘরে ফেরেনি। তার বাবা মা খুব রেগে যায় এটা শুনে। তারা ধারণা করে যে কিম হয়তো সারা রাত বাইরে ড্রিঙ্ক করে সেখান থেকে কোনো বান্ধবীর বাসায় চলে গিয়েছে এবং সেখানে রাত কাটিয়েছে। ছোট ভাইয়ের প্রতি এতটা দায়িত্বহীনতা দেখে তারা সত্যিই খুব অবাক হয়ে যায়, কারণ কিম মোটেও এরকম স্বভাবের মেয়ে নয়। 8ই ফেব্রুয়ারি রবিবার 1981 সাল সেখানকার একজন এলাকাবাসী স্কট তার গাড়ি মেরামতের জন্য কিছু পার্টস খুঁজতে যায় সেই জঙ্গলে, যেখানে সবাই প্রায় তাদের পুরনো গাড়ি কিংবা চুরি করা গাড়ি ফেলে দিয়ে আসে। এর আগেও সে তার গাড়ির খুব প্রয়োজনীয় একটা পার্টস খুঁজে পেয়েছিল সেখানে, তাই এবারও সেখানে খুঁজতে যায় সে। ঘন জঙ্গল, এক জায়গায় দাঁড়ালে সেখান থেকে বেশি দূর পর্যন্ত কি আছে স্পষ্ট দেখাও যায় না, বিশাল আর ঘন গাছপালা দিয়ে ঢাকা। সে প্রথমে জঙ্গলের সামনের দিকে খোঁজে, কিন্তু কিছু না পেয়ে আস্তে আস্তে আরো ভেতরের দিকে যেতে থাকে। বেশ খানিকটা ভেতরে যাওয়ার পর সে দেখলো একটা মেয়ের নগ্ন দেহ মাটিতে পড়ে আছে উল্টো হয়ে। দেখে মনে হচ্ছে মাথাটা ঢেকে আছে ঘন ঝোপঝাড়ের ভেতর, তাই ঠিক মতো দেখা যাচ্ছে না। সে খুব ভয় পেয়ে যায় এটা দেখে, তাড়াতাড়ি করে দৌড়ে সে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে অন্য কারো সাহায্য নিতে। তারপর সে ডিটেকটিভ আর পুলিশকে খবর দেয় এবং তাদের সহ ফিরে এসে সে যা দেখলো তা ভয়াবহ এক দৃশ্য। সেই মৃতদেহটি গুটিসুটি হয়ে শুয়ে থাকা অবস্থায় মাটিতে পড়ে আছে, দুই পা বাঁধা, বাদামি রঙের জামা দিয়ে আর তার দুই হাত বাঁধা তার অন্তর্বাস দিয়ে। প্রথমে মনে হচ্ছিল ঝোপঝাড়ের ভেতরে থাকার কারণে মৃত মেয়েটির মাথা দেখা যাচ্ছে না, কিন্তু ঘটনা আরো ভয়াবহ। আসলে মেয়েটির দেহের সঙ্গে মাথাই ছিল না, মাথাটা কেটে অন্য কোথাও ফেলে দেয়া হয়েছিল এবং শুধু তাই না, মেয়েটির হাতের আঙুলগুলো একদম গোড়া থেকে উপড়ে ফেলা। এই নির্মম হত্যাকাণ্ড দেখে সেখানে সবাই থ হয়ে গিয়েছিল, যেন এরকম কিছু তারা আগে কখনো দেখেনি। লাশটি পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেদিন সন্ধ্যায় গ্রাহাম পটার ও তার বাগদত্তা শেরি জোন্স দুজনেই ছিল শেরি জোন্স এর বাসায়। তখন তারা টিভিতে খবর দেখছিল আর ঠিক সেই সময় খবরের এই রহস্যময় মৃতদেহ উদ্ঘাটনের খবর প্রচার করা হচ্ছিল। গ্রাহাম এটা দেখার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায়, চলে আসে তার নিজের ফ্ল্যাটে। তারপর সে খুব ভালো করে তার ফ্ল্যাট ধোয়া মোছার কাজ চালায়। যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সে জায়গাটি সহ আশেপাশের সব কয়টি জায়গায় পুলিশ তল্লাশি চালানোর কাজ শুরু করে। মৃতদেহটির আঙুল এবং মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। এদিকে মৃতদেহটির ময়নাতদন্ত করেও মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। মেয়েটিকে কোনোভাবে যৌন হয়রানিও করা হয়নি। আমার মাথা বা হাতের কোনো আঙুল না থাকায় মেয়েটির কোনো পরিচয় পাওয়া যাচ্ছিল না। পুলিশ সোমবার সকালে একটি কনফারেন্স ডাকে এই কেস আলোচনা করার জন্য এবং সিদ্ধান্ত নেয়, যখন মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই মৃতদেহ যে জামা দিয়ে বাঁধা ছিল সেই জামা আশেপাশের এলাকার মানুষকে দেখানো হবে এবং জিজ্ঞেস করা হবে তারা সেটিকে চিনতে পারে কিনা। পাশাপাশি সেটি জাতীয় টেলিভিশনে প্রচার করা হবে বলে জানান তারা, কারণ এছাড়া আর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার রাত, মানে 1981 সালের 9 ফেব্রুয়ারি, কিম বেভারলির মা সারাদিন অফিস শেষ করে বাসায় ফিরে রাতের খাবার সেরে একটু টিভি দেখতে বসে যায় সে। আর ঠিক সেই সময় টিভিতে মৃতদেহের গায়ে পাওয়া জামা আর অন্তর্বাস দেখাচ্ছিল খবরে। এটা দেখে বেভারলি খুব ভেঙে পড়ে, কারণ সেই জামাটা ছিল ঠিক কিমের জামার মতো। কিমের বাবা ব্রায়ান বেভারলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সে বলে যে একই রকম জামা তো অনেকেরই থাকতে পারে, এই জামা তাদের মেয়ের না। কিন্তু তবুও তার স্ত্রীর কান্না থামে না, সে পুলিশের কাছে গিয়ে একবার দেখে আসতে চায়। পরদিনই তারা চলে যায় সেখানে, পুলিশ তাদেরকে হেডলেস ডেড বডিটা দেখায়। এরপর কিমের বাবা মা কান্নায় ভেঙে পড়ে। মাথা আর আঙুলবিহীন একটি মৃতদেহ দেখেও তারা ঠিক চিনে ফেলে যে এটা তাদেরই সন্তান কিম। অন্যদিকে সোমবার সকালে গ্রাহাম জেন পটার তার ব্যাংক থেকে $3,000 তুলে তার ব্যাগে রাখে। তারপর সে তার সমস্ত অর্থ আর সম্পত্তি তার বাগদত্তার শেরির নামে উইল করে রেখে যায়। এছাড়াও সে তার উকিলের কাছে একটা চিঠি রেখে যায় যেখানে লেখা থাকে যে তার জীবন বিপদের মুখে রয়েছে, তাই তাকে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে হবে। তার ছোট ভাইকে ফোন দিয়ে সে জানায় যে সে শহর ছেড়ে যাচ্ছে। তার বাগদত্তার শেরি সে চিঠি পায় তার পরদিন। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়, কিম বেভারলির হেডলেস বডির কেস আস্তে আস্তে মাটি চাপা পড়তে থাকে, মানুষের ঘটনা ভুলে গিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে থাকে। আর ঠিক সেই সময় ঘটে আরেকটি ঘটনা, যার ফলে এই কেসটি আবারও সব পত্রিকা টেলিভিশনের খবরের শিরোনাম হতে থাকে। গার্লস হেড ফাউন্ড, অর্থাৎ মেয়েটির মাথা খুঁজে পাওয়া গিয়েছে। পুলিশ যখন মৃতদেহে কোন রকম ধর্ষণের প্রমাণ পায়নি তখন তারা ধারণা করে নিয়েছিল এর সাথে ড্রাগস অর্থাৎ নেশা জড়িত। তাই পুলিশ ডিটেকটিভরা কিমের ব্যাকগ্রাউন্ড চেক করে, তার ব্যাপারে তারা নানান খোঁজ খবর নেয়। কিন্তু সব খোঁজ খবর নেওয়ার পর তারা জানতে পারে যে মেয়েটি খুব সাধারণ একটি মেয়ে ছিল, হাসি খুশি, দায়িত্বশীল, পড়ালেখায় ভালো, প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই তাকে খুব পছন্দ করত। তার মানে এটা পরিষ্কার যে কিম কোন ধরনের অসাধু কাজের সাথে কখনোই যুক্ত ছিল না। কোন ক্রিমিনাল তাকে খুন করবে সে কারণটা ভুল। তাই এই পর্যন্ত শুধু এতটুকুই বলা যাচ্ছিল যে সে তার খুনির সাথে দেখা করেছে বা খুনি তাকে টার্গেট করেছে সেই ডিস্কো ক্লাবে অথবা ক্লাবের বাইরে। পুলিশ একটা ডামি বানিয়ে সেই ডামির গায়ে একদম ঠিক সেরকম জামা পরিয়ে দিল যেরকম জামা সেদিন রাতে কিম পরেছিল, এবং সেই ডামি আর তার একটি ছবি রেখে দিল সেই ডিস্কোর বাইরে। এতে করে অনেকেই এগিয়ে আসলো যারা সেদিন রাতে কিমকে দেখেছিল। তাদের মধ্যে একজন বারটেন্ডার কিমকে এক বোতল ড্রিঙ্ক সার্ভ করার কথা জানালো। অন্যদিকে গ্রাহাম জেন পটারের সাথে সেদিন রাতে পার্টি করতে আসা বন্ধুদের মধ্যে একজনের মধ্যে একটু সন্দেহ জাগলো। সেদিন রাতে সে কিমকে গ্রাহামের সাথে দেখেছিল, আবার তার কিছুক্ষণ পরেই গ্রাহাম গা ঢাকা দিয়েছিল। পুরো ব্যাপারটাই তার কাছে সন্দেহজনক মনে হয়, তাই সে এইটাই পুলিশকে জানায়। তারপর পুলিশ গ্রাহামের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করল, আর তখনই তারা জানতে পারল যে গ্রাহাম অনেক আগে একটা হাসপাতালের মর্গে কাজ করত, যেখানে সে লাশ ময়নাতদন্তের ব্যাপারে খুব ভালোভাবে শিক্ষা পেয়েছিল। তারপর আরো জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হল যে গ্রাহাম শুধু সেদিন ডিস্কোতে উপস্থিত ছিল সেটাই না, বরং সে তখন কিমের সাথেই ছিল। প্রথমেই পুলিশ তাকে খুনি হিসেবে সন্দেহ করেনি, তাকে খোঁজা হচ্ছিল কারণ সে কিমের সম্পর্কে কোনো তথ্য দিতে পারবে এই ধারণা করে।
তিন সপ্তাহ পার হয়ে গেছে কিম বেভারলির নির্মম হত্যাকাণ্ডে। শনিবার সকালে এক লোক সেই জঙ্গলে, মানে যেখানে পাওয়া গিয়েছিল কিম বেভারলির হেডলেস বডি, তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তার সাথে ছিল তার পোষা কুকুর। মাঝপথে সে গাড়ি থামিয়ে তার কুকুরকে অল্প কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়, আর কিছুক্ষণ পর সে তার কুকুরকে ডাকলে সেটি আর ফিরে আসে না, মানে কোথায় যেন যেতে থাকে। সেও তার কুকুরের পেছন পেছন সেখানে যায় আর গিয়ে দেখে সেখানে পড়ে আছে একটি মাথার খুলি। সাথে সাথে সে পুলিশকে জানালে পুলিশ পুরো এলাকা তল্লাশি চালায়। আর হ্যাঁ, সেটাই ছিল কিমের মাথার খুলি, এবং সেখানে কিমের হাতের আঙুল সহ আরো প্রমাণ খুঁজে পায়। ঘটনাস্থল থেকে 130 কিলোমিটার পশ্চিমে রেহামের গাড়ি পাওয়া যায়। গাড়িটা আসলে তার ছিল না, গাড়িটা ছিল তার বাগদত্তার। পুলিশ সেই গাড়িতে গ্রাহামের একটি শার্ট পায় যেখানে ছিল কিমের রক্তের দাগ, এমনকি গাড়ির বিভিন্ন জায়গায় ছিল কিমের রক্তের দাগ। গাড়িতে একটি চিঠিও পাওয়া যায় তার বাগদত্তার উদ্দেশ্যে, সেখানেও একই কথা লেখা থাকে যে তাকে শহর ছেড়ে যেতে হচ্ছে কারণ তার মনে হয় তার জীবন হুমকির মুখে। সব কিছু ঠিক করে সে তাকে ফোন দিয়ে সব খুলে বলবে। পুলিশ এবার গ্রাহামের ফ্ল্যাটে তল্লাশি চালায়। পুলিশের সাথে আরো ছিল ফরেন্সিক ল্যাবের বায়োলজি ডিপার্টমেন্টের ডাক্তাররা, যারা এক সময় কিমের রক্ত খুঁজে পায় বাথরুম আর একটি আলাদা বেডরুমে। সাথে সাথে সব জায়গায় জানাজানি হয়ে যায় এটি। পুলিশ এবার কিছুটা নিশ্চিত হয় যে সেই আসলে খুনি। আবার পত্রিকায় আর টেলিভিশন খবরের মাধ্যমে খোঁজা শুরু হয় গ্রাহামকে নিয়ে। এপ্রিল মাসে জানা যায় গ্রাহাম পটার লুকিয়ে তার বাবা মায়ের বাসায় যায়। সেখানে যেতেই সবাই তাকে দেখে কান্না শুরু করে দেয়। সেখানে সবাই ভেবে নেয় তাকেও হয়তো খুনিরা মেরে ফেলেছে। তারপর গ্রাহাম সবাইকে জানায় কিম ব্যারির সাথে আসলে কি হয়েছিল। গ্রাহামের গল্পটা শুরু হয়েছিল সেদিন রাতে ডিস্কোতে তার ব্যাচেলার্স পার্টি আর তার ছোট ভাই জন্মদিন উদযাপনের সময়। মাঝরাতে সেখানে তার দেখা হয় কিমের। তারা দুজনে এক জায়গায় গিয়ে বসে গল্প করার জন্য। তার কিছুক্ষণ পরে কিম তাকে বলে যে দুজন লোক তাকে ফলো করছে অনেক আগে থেকে, তারা নাকি কিমকে হুমকিও দিয়েছে। গ্রাহাম এটা শুনে কিমকে জিজ্ঞেস করে তারা কেন তাকে বিরক্ত করছে, কিন্তু কিম বলে সে কিছুই জানে না এই ব্যাপারে। গ্রাহাম জানে কিম নাকি খুব ভয় পাচ্ছিল সেই সময়টা, সে নাকি তাদের কাছ থেকে লুকোতে যাচ্ছিল। কিম ভয় পাচ্ছিল যে তারা হয়তো তার জন্য বাইরে অপেক্ষা করতে পারে। কিমকে দেখে গ্রাহামের একটু চিন্তা হয়, তাই সে তাকে ট্যাক্সি পর্যন্ত এগিয়ে দেওয়ার কথা বলে। তারপর তারা দুজন ডিস্কো থেকে বেরিয়ে যায়। বের হওয়ার পর নাকি কিম তাকে বলে সে বাসায় যেতে ভয় পাচ্ছে, তার বাবা মা শহরের বাইরে, তাই সে আজ রাতটা গ্রাহামের বাসাতেই থাকতে চায়। সে বাসায় গিয়ে তাকে সব খুলে বলবে বলে জানায়। গ্রাহাম আর কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। রাত তখন প্রায় 1টা বাজে যখন তারা গ্রাহামের ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। ঘরে ঢুকে ক্রিমকে ফ্রেশ হতে বলে সে রান্না করে চলে যায় কফি বানিয়ে আনার জন্য। ঠিক তখনই কে যেন দরজায় কড়া নাড়ে। গ্রাহাম ভাবে এটা হয়তো তারই এক বন্ধু যে ব্যাচেলার পার্টি মিস করেছে। এটা ভেবেই সে দরজা খুলে আর সাথে সাথে জোর করে ঢুকে পড়ে দুটো লোক। তারা কিমের সাথে একান্তে কথা বলতে চায়। কিমও তাকে বলে সে যেন অন্য রুমে গিয়ে অপেক্ষা করে। গ্রাহাম তাদের কথা মতো চলেও যায়। কিছুক্ষণ পর সে কিমের চিৎকার আর কিছু শব্দ শুনতে পায়। সে রুম থেকে বের হয়ে দেখে কিম মাটিতে পড়ে আছে আর একজন লোক তার পাশে কি যেন খুঁজছে। সে আশেপাশে রক্ত দেখতে পায় এবং বুঝে ফেলে যে তারা কিমকে মেরে ফেলেছে। দুজন লোকের একজন সাথে সাথে এসে গ্রাহামের গলা চেপে ধরে। সে তাকে বলে সে যদি এই ঘটনা চাপা না রাখে আর তাদের সাহায্য না করে তাহলে তাকেও তার পরিবার সহ মেরে ফেলে। তাই সে তাদের কথায় রাজি হয়ে যায়। তাকে ডিস্কোতে যেতে হবে বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ডিস্কোতে গিয়ে সে ও তার ছোট ভাই বাসায় ফিরে 4টায়। সে তার ভাইকে খুনের ব্যাপারে কিছুই জানায় না। তার ভাই রুমে গিয়েই ঘুমিয়ে পড়ে। তারপর সে বাথরুমে গিয়ে দেখে সেই দুইজন লোক সেখানে কিমের মৃতদেহ নিয়ে বসে আছে। সে যেতেই তাদের একজন তাকে ধরে ফেলল আর আরেকজন কিমের মৃতদেহ থেকে তার মাথা আর আঙুলগুলো আলাদা করতে থাকল তার সামনে। তারপর তারা তাকে বাধ্য করলো মৃতদেহ আর সব প্রমাণ নিয়ে কোথাও ফেলে আসতে। সে মৃতদেহটা ফেলে দিয়ে আসার মাঝপথে তার মনে পড়ে কিমের মাথা, হাতের আঙুল আর বাকি জিনিসগুলো ফেলা হয়নি, সেগুলো তার ব্যাগেই রয়ে গেছে। তাই সে তখনই নেমে গিয়ে সেগুলো ফেলে দেয়। তারপর সে তার দুদিন পর তার পুরো ফ্ল্যাট পরিষ্কার করে যেন খুন করার কোনো প্রমাণ না থাকে। এর পরদিন সে চলে যায় মেলবোর্নে। যেহেতু তার ছবি পত্রিকা এবং টেলিভিশনে দেখানো হচ্ছিল, তাই সে সেখানে গিয়ে তার চেহারা পাল্টে ফেলে, ঘন দাড়ি রাখা শুরু করে, মাথার চুল আর বুকের লোম লাল রঙের করে ফেলে। গ্রাহাম বলে সে নিউজিল্যান্ডে চলে যায় কারণ সেখানে খুব ভালো একটি চাকরি পায় সে। তারপর সে যখন জানতে পারে যে পুলিশ তাকে খুঁজছে, তখন সে তার শহরে নিজেই চলে আসে পুলিশকে সাহায্য করার জন্য। সে তার বাসায় আসার পর তার পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে ধরে নেওয়ার সময় সে কোনো কথাই বলেনি, এমনকি সে পুলিশকে তার রক্ত বা DNA দিতে আপত্তি জানায়। তার প্রথম আদালতের বিচারের সময়ই শুধু পুলিশ ও সাধারণ মানুষ তাকে কথা বলতে শোনে। সে সেখানে তার গল্পটা আবার খুলে বলে। 22 জুলাই 1981 সাল কোর্টে গ্রাহামের শুনানি হয়। সেদিন আর সবার সাথে সেখানে আরো উপস্থিত ছিল কিমের মা বাবাও। শুনানি বেশ কিছুদিন পর্যন্ত চলে। কিমের বাবা প্রতিদিনই সেখানে ছিল। কিন্তু তিনি তার স্ত্রীকে সেখানে আসতে দিতেন না। কিমের মৃত্যুকে সাজানো গ্রাহামের গল্পটা সবারই একটু সন্দেহজনক মনে হতে থাকে। তার সমস্ত তথ্য যেন ঠিক মিল ছিল না। সেদিন রাতে বাকি দুজন লোকের চেহারার বর্ণনা করতে বলা হলো তাকে। সেই দুজনের পোর্ট্রেট আঁকা হবে এবং সেই পোর্ট্রেট দেখে তাদের সন্ধান করা হবে। সেই জন্য পুলিশ জানায় যে সাধারণত সবাই পোর্ট্রেট আঁকা শুরু করে মানুষের চোখ দিয়ে, কিন্তু গ্রাহাম বারবার শুধু তাদের চোখের ভিন্ন ভিন্ন বর্ণনা দিচ্ছিল। আদালতের বিচার শুরু হয় 1982 সালের মার্চ মাসে বোলংগং সুপ্রিম কোর্টে। ফরেন্সিক ডিপার্টমেন্টের জো তার সমস্ত প্রমাণ, রক্তের স্যাম্পল, আঙুলের ছাপ, গ্রাহামের শার্টে পাওয়া রক্তের ছাপ ইত্যাদি পেশ করে। গ্র্যান্ড প্রসিকিউটর মিস্টার জোসেফ হিটসন কোর্টে গ্রাহামকে ঠান্ডা, খুব হিসেবি আর একজন চালাকি খুনি বলে। সে জানায় গ্রাহাম কিমকে যৌন হয়রানি করে, কিন্তু কিম তাতে রাজি না হওয়ায় সে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এটা কোর্টে বলার ঠিক এক ঘন্টা পরেই গ্রাহামকে আসল খুনি হিসেবে ঘোষণা দেওয়া হয়। তারপরে তাকে জেলে আটকে রাখা হয়। কয়েক মাস পরে সে তার বাগদত্তা শেরিকে জেলের ভেতরে বিয়ে করে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করতে থাকে। তার স্ত্রী আর পরিবারের সবাই প্রতিজ্ঞা করে যে তারা গ্রাহামের মুক্তির জন্য লড়াই করে যেতেই থাকবে। যখন সব আপিল অকার্যকর হয় তখন তারা চেষ্টা করে অস্ট্রেলিয়ার হাইকোর্টে কেসটা শুনানি আবার হওয়ার জন্য, কিন্তু তাদের আজই নাকচ করা হয়। এর পরের ঘটনা হচ্ছে গ্রাহামকে কিম বেরির হত্যাকাণ্ডের খুনি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন ছিল একটাই, কেন? এর কারণটা পুলিশের প্রসিকিউটররা ধারণা করে যে গ্রাহাম কিমকে তার ফ্ল্যাটে নিয়ে আসে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। কিমেরা হয়তো শুরুতে এতে মত ছিল, এরপর তারা দুজনে একসাথে বসে ড্রিঙ্ক করে। একসময় কিম দেখতে পায় টেবিলে রাখা গ্রাহামের বিয়ের কার্ড, তখন সে আপত্তি জানায় এবং নিজের বাসায় চলে যেতে চায়। কিন্তু গ্রাহাম তাকে জোর করে আর এক পর্যায়ে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে। পুলিশরা আরো ধারণা করে যে কিম হয়তো প্রথম আঘাতেই মারা যায়নি, অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর গ্রাহাম যখন তার মাথা কেটে ফেলে তখনই সে মারা যায়। 1990 সালে গ্রাহাম তার জেল ছেড়ে পালিয়ে যায়, কিন্তু আবার খুব অল্প সময়ের মধ্যেই তাকে ধরে ফেলা হয়। তার সাজা আরো 3 মাস বাড়িয়ে দেওয়া হয়। 1996 সালে মানে 15 বছর জেলে কাটানোর পর তাকে জবানবন্দিতে ছেড়ে দেওয়া হয়। শুরুতেই বলেছিলাম মানুষের জীবন বড় অদ্ভুত। সামান্য একটু ভালো লাগার বশবর্তী হয়ে কি পরিণতিটাই না হলো কিমবেরি নামের সেই মেয়েটির। ভাগ্য সবসময় আমাদের সাথে রহস্যময় খেলা খেলে, আর সেই খেলায় আমরা কখনো কখনো পরাজিত হই। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার এক্স ফাইলস, যার নাম হেডলেস বডি। শেষ হয়ে গেল এই মুহূর্তে, আর চলে যাবো মূল কাহিনী শুনতে কুয়াশার আজকে। কিন্তু তার আগে, অর্থাৎ কুয়াশার মূল কাহিনীতে যাবার আগে জানিয়ে দিচ্ছি কুয়াশার কুইজের খবরাখবর। কুইজটি হচ্ছে কুয়াশার ডার্করুম বইটি কি ধরনের বই। আবার বলছি, কুয়াশার ডার্করুম বইটি কি ধরনের বই। আমি 3টি অপশন দিচ্ছি, এর মধ্যে থেকে যেটি সঠিক সেটাকে বেছে আপনাকে আমাকে পাঠাতে হবে। অপশন 1 হচ্ছে কমিক্স, 2 হচ্ছে গ্রাফিক্স নভেল, 3 হচ্ছে নভেল। উত্তর পাঠান আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, ABC লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর সেটি লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আর যে সঠিক উত্তর পাঠাবেন অর্থাৎ বিজয়ী যিনি হচ্ছেন, তিনি পাচ্ছেন স্টুডেন্ট ওয়েজের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মোট 10 জন পাচ্ছেন এই আকর্ষণীয় পুরস্কার। 10 জনের নাম লটারির মাধ্যমে ঘোষণা করা হবে 28 তারিখের পর, অর্থাৎ বইমেলা শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। আর এখন শুরু করছি আজকের কুয়াশার মূল কাহিনী। লিখেছেন আমাদের জন্য মাকসুদুর রহমান মেঘনা। আসুন তাহলে প্রথম পর্ব শুরু করি, তারপর আবার ফিরে আসছি। আপনি রয়েছেন কুয়াশায় আজি শারমিনের সঙ্গে, আর শুনছেন ABC রেডিও 89.2 FM। রহস্য আর অদ্ভুত গল্প নিয়ে আমরা যারা সারাক্ষণই সন্দেহ পোষণ করি, তারা কিন্তু জানিই না প্রকৃতি চাইলে কোন রহস্য সীমানার চৌকাঠে আমাদের দাঁড় করিয়ে দিতে পারে। সেই রহস্য সীমানার চৌকাঠ আমরা এই মাত্র পেরিয়ে এলাম। ভাবছি আসলেই কি সে সীমানার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে? যদি সত্যি থাকত তবে রহস্য আর কুয়াশার ধোঁয়া মিলেমিশে অলৌকিকতার জন্ম দিত না। চলুন অলৌকিকতার চৌকাঠ মারিয়ে কোন রহস্য সীমানার পাড়ে গিয়ে দাঁড়াই। বড়
মামা, আপনি দুপুরে ঘরে খাইবেন? কর নাই তো।
তোর মামি কি ঘুমাচ্ছেন?
মনে হয় খাওয়া শেষ করে ঘরে ঢুকে গান শুনতেছিল, আমি তো আর পরে ঘরে ঢুকি নাই।
যাক, একদম ঠিক সময় এসেছি। তুই একটা কাজ করতো, আমার এক নম্বর রুমের লকটা একটু খুলে দিয়ে যা, আর সাবধান কোনো সাউন্ড যেন না হয়।
দেন চাবি দেন। ও ঘরে তো একটা চাবি আছে।
এই যে নে। হ্যাঁ আপনারা ভিতরে চলে আসুন, একটু সাবধানে। এই যে এই যে এদিকটায়, ব্যাস 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 ঠিক আছে, এইখানটায় রাখুন, রাইট, ওকে, আচ্ছা এই নিন টাকাটা, থ্যাংকস।
আই হাই 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 হাই, এরা কার মূর্তি, নাম কি তার, এত লম্বা বেদা।
চুপ, তোখানে বলেছি কোনো সাউন্ড হবে না, গলার ভলিউম কমা, ফাজিল। আর শোন, মামিকে আগবাড়িয়ে কিছু বলতে যাবি না, যা বলার আমিই বলবো, যদি কিছু বলিস তোর বেতন থেকে কেটে নেবো কিন্তু আমি।
কিন্তু মামা, আপনি যে বাড়িঘর মানুষের মূর্তি দিয়া ভরাইতেছেন, আপনি তো গুণা হইব।
গুণা আর সোয়াবের হিসাব রাখার দায়িত্ব তোর না, যা আমার জন্য একটা গ্রিন টি এনে দে, আর ম্যাডাম ঘুম থেকে উঠলে বলবি আমি অফিসের একটা জরুরি ডকুমেন্ট মানে কাগজ নিতে এসেছিলাম।
বড় লোকরা জরুরি কাগজ রেজে ডকুমেন্ট কয় এটা আমি জানি মামা, আমি এর আগেও মেলা ওজে কাম করছি, এক ফরেন বিদেশি মানুষের বাড়িতেও আসছিলাম, খাওনের দুঃখে কাম সারছি, কি যে হাবি জাবি লতা পাতা খায়, কি কমু, তেল নাই, মশলা নাই, নুন নাই।
তোর ফরেন বিদেশি মানুষের হিস্ট্রি আমি অসংখ্যবার শুনেছি, যা দাঁড়িয়ে আছিস কেন, আর কথা একটু কম বলতে পারিস না, মৌনব্রত বলে একটা জিনিস আছে, তোকে না একদিন বুঝিয়েছি আমি, কথা যত কম বলবি তত বেশি বাঁচবি।
বুবা উইয়া বেশি দিন বাসনের কাম নাই, জিবরার জোরে দুনিয়া চলে, এর মধ্যে যদি কথাই না কইতে পারি তাহলে সাইয়া সাইয়া দুনিয়া দেখে কোনো লাভ আছে মামা?
তোকে সারাদিন সামনে কিভাবে সহ্য করে আল্লাহ জানে, প্রত্যেকটা কথায় একটা করে ফোড়ন কাটতেই হবে,
গরিবের দামি কথাটাও ফোড়ন লাগে, কিন্তু মামা আমি একটা বিষয়।
এই লিপি দাঁড়া, বড্ড বেশি বেয়াদব তুই, ছাড় চা লাগবে না, আমি অফিসে চলে যাচ্ছি, চাটা বরং ওখানেই খেয়ে নেব, এক কাপ চায়ের সঙ্গে তোর 100 গজ বাজে কথার লাইন সহ্য করা সম্ভব না আমার পক্ষে, দরজা বন্ধ কর।
শখের তোলা লাখ টাকা, এমন কথা শৌখিনরা কথায় কথায় বলে, কিন্তু রাজুর কাছে সব ব্যাপারটা যেন বাড়াবাড়ি রকম দখল দায়িত্ব নিয়ে বসে আছে। এই নিয়ে আগে স্বামীর সাথে তেমন ঝামেলা হতো না, তবে ইদানিং যেন অল্পতেই রেগে যায় স্বামী। ইব্রাহিম হোসেন রাজু একজন ব্যবসায়ী, তার পাঁচটা টেক্সটাইল মিল রয়েছে, যথেষ্ট পরিশ্রমী সে, কিন্তু স্বামীর ধারণা পরিশ্রমের সমস্ত গুড় ইপ্রায় খেয়ে যায়, অর্থাৎ রাজু শখের পেছনে চলে যায়। যদিও স্বামীর চাওয়া পাওয়ার কোনো অবহেলা রাজু করে না, তবু সব মেয়েরা বোধহয় কখনো কখনো অন্যের শখটাকে অতটা উদার চোখে দেখে না। রাজুর শখ ভাস্কর্য কালেক্ট করা, দেশ বিদেশ যেখানে যে ধরনের ভাস্কর্য রাজুর চোখে বা মনে ধরে অমনি ওটার বাড়িতে চলে আসে। অবশ্য ভাস্কর্য কালেক্টের পেছনে একটা গল্প আছে, সে গল্পটা না হয় অন্যদিন বলব, আজ বরং দেখি আজকে আনা নতুন ভাস্কর্য রাজুকে কতটা শৌখিনতার মোড়কে দাম্পত্য কলহের দিকে ঠেলে দিল। স্বামী একটু যেন বেশি ছেলে মানুষই করে আজকাল, হয়তোবা বারবার মিসক্যারেজের ফলে স্বামীর আবেগগুলোর বেশ বদল ঘটেছে। ডাক্তার বলে দিয়েছেন বারবার একই ঘটনার মধ্যে দিয়ে যেতে যেতে সাময়িক যে পরিবর্তন ঘটেছে তা সেরে যাবে, তবে আস্তে আস্তে, একটু সময় তো লাগবে। রাজু সহজে স্বামীকে চটায় না, থাক না সারাদিনের ব্যস্ততায় যেটুকু সময় রাজু পায় তাতে তো পুরো দস্তুর দখল আসলে স্বামীরই। রাজু ব্যস্ত থাকে বলে বুঝতে পারে না একাকিত্ব বিষয়টা কতটা অসহনীয়, যদিও স্বামীকে অসংখ্যবার বলা হয়েছে নিজেদের ব্যবসার দুইটা সাইড দেখতে, কিন্তু স্বামী যেন হোমসিক, বাড়িঘর ছাড়া বাইরে বেশি করে সে থাকতে পারে না, ওর নাকি বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হয়, মেয়েটা কোথাও বেড়াতেও যেতে চায় না, অদ্ভুত একটা মেয়ে, অথচ একটা সময় ভীষণ ঘুরে বেড়াতে যেত, অবশ্যই তখন হয়তো সময়টাই ছিল অন্যরকম। এত বছরের বিবাহিত লাইফে স্বামীর বদল ঘটেছে, মানুষই তো আসলে মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায় অথবা অকারণে বদলায়। স্বামীর বদলে যাওয়ার কারণটা অন্য কারো কাছে পলকা হলেও নিশ্চয়ই তার নিজের কাছে যথেষ্ট অর্থবহ। রাজু মনে মনে একটা প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরল, নতুন ভাস্কর্য নিয়ে ঝামেলা যেন না হয় তার সব রকম চেষ্টাও করবে। হলুদ সাদা গোলাপি তিনটা রঙের দুটো করে মোট 6টা লিলি ফুলের স্টিক হাতে নিয়ে রাজু নিজের ঘরে এলো।
এই নাও সামনে, এগুলো তোমার, কি মিষ্টি গন্ধ।
থ্যাংক ইউ, অনেকদিন পর ফুল নিয়ে এলে,
দাও আমার কাছে দাও, আমি লিপিকে বলছি এক্ষুনি ফ্লাওয়ার ভ্যাজে দিয়ে দিক।
লিপি, আই লিপি,
এই নে ফুলের স্টিকগুলো চিনির পানিতে ডুবিয়ে তেসরা করে কাটবি, তারপর এই যে এইটুকু এইটুকু পরিমাণ পানিতে রাখবি, আসুন সিরামিকের নীল ফ্লাওয়ার ভেস্ট আছে না ওটা দিবি, যা এখন।
তুমি কি আগে শাহবাগের ফুলের দোকানে কাজ করতে?
ভুলে গেছো, ফুলের বিষয়গুলো তো তোমার কাছ থেকেই শেখা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে 3 নম্বর সতর্ক সংকেত, ঝোড়ো হাওয়ার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের আশঙ্কা, কারণটা কি?
প্লিজ রাজু, সস্তা রসিকতা করবে না, সেই বয়সটা তুমি পার করে এসেছো, আবার কারণ জানতে চাইছো? তুমি কি ভেবেছো তোমার লিলি ফুল আনার কারণটা আমি ধরতে পারবো না?
কোনো কারণই নেই, বিশ্বাস করো। সত্যি আমি ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, ফুলগুলো তোমার জন্য নিয়ে এলাম আর কি।
দুপুরে বাসায় এসে আমার সঙ্গে দেখা না করে চলে গেছো, তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই, বাট আমি বাসায় আছি তারপরে তুমি বিষয়টা গোপন করলে সেটা আমার কাছে ভীষণ রকম আশ্চর্য লাগছে।
তার মানে লিপি, বুঝেছি, ওই মেয়েটা না? দেখো সাম্মি, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো বলেই তখন কিছু জানাইনি, আমার তাড়া ছিল, তাছাড়া একজন বাইরের গেস্ট আমার নামে ওটা পাঠিয়েছে।
যদি তাই হবে তাহলে তোমার শখের ভাস্কর্যটা তুমি এখন নিয়ে আসতে পারতে, আমি যে সময়টাতে ঘুমাই ঠিক সেই সময়টাতে চোরের মতো বাড়িতে ঢুকতে না।
আচ্ছা, এত সামান্য একটা বিষয়কে নিয়ে তুমি এখন ঝগড়া করবে?
তোমার কাছে আমার চাওয়াগুলো সামান্যই মনে হবে, কিন্তু আমি ভীষণ অপমানিত বোধ করছি। জানি না রাগে রাগে যে কি করে ফেলতাম, শুধু তোমার সঙ্গে শেষবারের মতো একটা বোঝাপড়া করবো বলে আমি এখনো চুপচাপ রয়েছি।
দেখো, আমার শখের একটা বিষয় নিয়ে তুমি যদি দিন রাত পড়ে থাকো তাহলে তো প্রবলেম, কেন বিষয়টাকে মন থেকে ফেলে দিচ্ছ না? আমার একটা শখের কি কোনো দাম নেই তোমার কাছে?
হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু পরপর ঘটে যাওয়া বিষয়গুলো বলো, জবাব আছে কোনো? দিতে পারবে? যদি দিতে পারো তবে আমি একটা কথা বলবো না তোমার ওইসব ভুতুরে শখের।
তুমি কি বলতে চাচ্ছ, কি বোঝাতে চাইছো, নিজে ভেবে দেখেছো কখনো? একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এভাবে ভাবতে পারে না।
এখন আমি অসুস্থ মানুষ হয়ে গেলাম? আমার ভাবনা তোমাদের মতো সুস্থ মানুষের থেকে আলাদা? চমৎকার, আই এম ইমপ্রেসড, ইউ নো ইউ আর এ কিলার, সব তোমার জন্য হচ্ছে।
প্লিজ প্লিজ আমার কথাটা শোনো,
আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও।
এসব মানে এসব কি কথা?
তুমি ভেবো না নাটক সিনেমার মতো একটা ব্যাগ গুছিয়ে আমি বাড়ি থেকে চলে যাব, কখনো না। এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে করা, কাজে তুমি যাবে, তোমাকে এতবার বলার পরও আবার মূর্তি নিয়ে এসেছো, তোমার ওইসব আজেবাজে শৌখিন মূর্তিগুলো আমার বাড়ি থেকে বের করো।
আচ্ছা কি মূর্খের মতন যত সব উল্টাপাল্টা কথা বলছো, ভাস্কর্যগুলোকে মূর্তি বলছো কেন বলো তো? মূর্তি আর ভাস্কর্য কি এক হলো নাকি?
আমি জানি ভাস্কর্য সম্পর্কে তোমার বিস্তর জ্ঞান, কিন্তু সেসব জ্ঞান পিপাসা আমার নেই। আমার জীবনের প্রত্যেকটা ঘটনার সঙ্গে তোমার ওইসব অভিশপ্ত ভাস্কর্যগুলোর গভীর যোগসূত্র রয়েছে।
তুমি কি সত্যি এসবে বিশ্বাস করো?
হ্যাঁ বিশ্বাস করি, এবং 100 বার করব।
পরপর 5 বার স্বামীর মিসকারেজ হয়ে যাওয়ার পর স্বামী ভীষণভাবে বিশ্বাস করে ওর হাজবেন্ডের আনা ভাস্কর্যগুলোর কোনো অশুভ শক্তি আছে, যে শক্তির বলে তাদের সন্তান পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। দিন দিন এই বিশ্বাস এতটাই দৃঢ় হচ্ছে যে এই নিয়ে আজকাল ও রাজুর কোনো যুক্তিতর্ক মানতে চায় না, এবং রাজুর হয়েছে করাতের মতো অবস্থা, এদিকেও কাটে ওদিকেও কাটে। স্বামীকে কিছু বোঝাতেও পারছে না, আবার এতদিনের শখের জিনিসগুলো চোখের আড়ালও করতে পারছে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িময় সাজানো গোছানো ভাস্কর্যগুলো স্বামীর অতিমাত্রায় কাল্পনিক ভয়টাকে সম্মান দেখিয়ে বিশাল একটা ঘরে তালা দিয়ে রেখেছে। ছুটির দিনগুলোতে নিজে গোছগাছ বা পরিষ্কার করে। আগে অবশ্য স্বামী ভীষণ যত্ন নিত, তবে সেসব ভাবা এখন আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। রাজু এমনিতে খুব শান্ত এবং অমায়িক ছেলে হলেও ভেতরে ভেতরে একটু যেন একরোখার জেদি, ওর জেদটা চট করে চোখে পড়ে না। তাই রাজু ভেবেই রেখেছে স্বামী অকারণে ওর ভাস্কর্যগুলো নিয়ে যে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন, তার প্রমাণ রাজু করবেই। তবে প্রমাণ করার জন্য তাড়াহুড়ো নয়, সময় চাই। যে কোনো বিষয়ে রাজু মনে করে কত দ্রুত তুমি হাঁটছ সেটা জরুরি নয়, বরং তুমি পথ চলা বন্ধ করে দাওনি এটাই জরুরি, তবেই গন্তব্যে পৌঁছে যাবে। এবার মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা বুঝি সহজই হল, কেননা নতুন ভাস্কর্যটা বাড়িতে আনার 2 দিন পর জানা গেল স্বামী আবার কনসিভ করেছে। এবারে ডাক্তার আরো সিরিয়াসলি ফুল বেড রেস্ট প্লাস সব ধরনের মানসিক চাপ যেন না হয় তার উপর গুরুত্ব দিলেন। এতদিন স্বামীর ভাস্কর্যগুলো নিয়ে শুধু হয়তো অভিযোগ ছিল, কিন্তু এবার নতুন ঘটনার পায়দারা।
রাজু ল্যাম্পশেডটা নিভিয়ে দাও তো, আলো তেমন ঘুমোতে পারি না।
তুমি না বললে এই সময় ঘর অন্ধকার করে রাখতে হয় না, তাই ল্যাম্পশেডটা জ্বালিয়ে ঘুমাবে।
হ্যাঁ, কিন্তু জানোই তো একটুখানি আলো থাকলে আমার ঘুম হয় না।
আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। আমি তাহলে পাশের ঘরে একটু বসছি, কয়েকটা মেইল চেক করতে হবে।
আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তুমি আবার সারা রাত ধরে কাজে বসে যেও না। বাবা, এত তাড়াতাড়ি তোমার মেইল চেক করা হয়ে গেছে? দেখো এপাশ ওপাশ করতে ঘুমটাই কেটে গেল, এবার সারা রাত জাগো। কি ব্যাপার, কথা বলছো না যে? কি
ব্যাপার, কি হয়েছে, কি হলো, কি হয়েছে? সামনে এত জোরে কেন চিৎকার করলে?
তুমি ছিলে না ওটা?
কোনটা, কি বলছো, ভয় পেয়েছো তুমি?
রাজু, রাজু, আমি স্পষ্ট দেখেছি এ ঘরে তোমার তোর ফাদার মাইকেলের ভাস্কর্যটা হারছিল।
কি বলছো এসব আবল তাবল, তা কখনো হয় বোকা?
বিশ্বাস করো আমার কথাটা, তুমি বিশ্বাস করো প্লিজ। আমি নিজের চোখে দেখেছি, ওখানে ওইখানে দাঁড়িয়েছিল।
কোথায়? কিচ্ছু নেই এখানে, তুমি অন্ধকারে ভুল দেখছো। এসে দেখো, তুমি এসো এখানে। কই, কিছু আছে এখানে? তুমি দেখো।
আমি ভুল দেখিনি, কেউ ঘরের মধ্যে হাঁটছিল, আমি শব্দ পেয়েছি। রাজু, তুমি তোমার ভাস্কর্যগুলো এই বাড়ি থেকে সরিয়ে দাও, ওই ফাদার আমার বাচ্চাটাকে নিতে এসেছিল।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওসব সকালে হবে, এখন তুমি ঘুমাও প্লিজ, একটু ঘুমাও। আমি সারা রাত তোমার পাশে বসে থাকবো, কেউ আসবে না এখানে।
ও বাচ্চাটাকে নিতে এসেছিল, আমি জানি, আমি জানি, নিয়ে যাবে। ওদেরকে আমার বাড়ি থেকে সরিয়ে দাও, ওরা সব জীবিত, ওদের মধ্যে আত্মা আছে, ওরা খারাপ আত্মা, সত্যি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো।
আরে আয়, তোর জন্য ওয়েট করছিলাম।
বাবা একদম কাটায় কাটায় বস। তা ব্যবসাপাতির কি খবর?
ব্যবসাপাতির খবর সব ভালো, কি জন্য এত জরুরি তলব দিলি সেটা বল।
আর কি? ওই যে তোর সেই অভিশপ্ত ভাস্কর্য,
শেষ পর্যন্ত একজন ডাক্তার হয়ে তুইও?
না রে, ভাবি আমার চেম্বার এসেছিল, আর তার কথা শুনে মনে হচ্ছে এবার সত্যি সত্যি মনে হচ্ছে তোর সেই শখের ভাস্কর্যের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তাছাড়া তুই বা এত একগুঁয়েমি কেন করছিস সেটাই তো বুঝতে পারছি না।
তোর কি ধারণা ভাস্কর্যগুলোর জন্য বারবার মিসক্যারেজ হচ্ছে সামনের?
না, তবে তোর বউ সেটা বিশ্বাস করে, আর তার কারণ বারবার একই ঘটনার মধ্যে দিয়ে গিয়ে ওর প্রচন্ড মানসিক চাপে মনোজগতের কিছু পরিবর্তন ঘটেছে, আর সেই সঙ্গে শারীরিক কিছু লক্ষণও দেখা দিচ্ছে।
এর থেকে বের হওয়ার রাস্তাটা কি? তুই তো ডাক্তার, একটা কিছু ব্যবস্থা কর।
আপাতত ব্যবস্থাটা হচ্ছে তোর ওই ভাস্কর্য ভাবির চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে।
সরিয়ে ফেললেই কি সব সমস্যার সমাধান? উফ, এত কিছু থাকতে সামনে আমার শখের ভাস্কর্যগুলো নিয়েই কেন পড়লো বুঝতে পারছি না। ওকে আমার কোনো কথায় বিশ্বাস করাতে পারছি না, জানিস, ও বদলে গেছে।
পারবি না, মানসিক চাপের কারণে ও সহজে রেগে যাচ্ছে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, ওর বিচার বুদ্ধি লোপ পেয়েছে, সব ব্যাপারে ওর মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, এই তুচ্ছ ব্যাপারেও ও তোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে, আরো যা তা কিছু করে ফেলতে পারে। আর তার কারণ ও যে ঘটনার মধ্যে দিয়ে বারবার গেছে তাতে ওর মস্তিষ্কের কিছু রাসায়নিক বস্তু বা বলতে পারিস নিউরোট্রান্সমিটারের কিছু ভারসাম্য নষ্ট হয়েছে, আর এই জন্যই ওকে এখন কিছু বোঝানো যাচ্ছে না। বাচ্চাটা হয়ে গেলে দেখবি সব স্বাভাবিক, সব আবার আগের মতো।
ঠিক আছে, আমি দেখি যত দ্রুত সম্ভব আমি আমার ভাস্কর্যগুলো সরিয়ে ফেলব।
সেটাই বুদ্ধিমানের কাজ বন্ধু।
রাজুর মনটাই খারাপ হয়ে গেল, সামনে এতটাই মরিয়া হয়ে উঠেছে, শেষ পর্যন্ত আবিদকে নিয়ে ভাস্কর্যটা সরানোর কথা বলল। ও তো সত্যি আগে এমন আচরণ করত না, কেন যে বারবার মেয়েটা ভাবছে ফাদার মাইকেলের ভাস্কর্যটাতে কোনো অশুভ আত্মা আছে কে জানে। অথচ ফাদার মাইকেলের ভাস্কর্যটা রাজুর সবচেয়ে শখের আর পুরনো, এই ভাস্কর্যটা রাজু কিনে আনেনি, একজন তাকে দিয়েছে। তখন থেকেই ভাস্কর্য জমানোর নেশা ওকে পেয়ে বসেছে। মনে মনে ভাবছে হেড অফিসের উপরের একটা ফ্লোরে সব এনে রাখবে, পরে পরিস্থিতি শান্ত হলে ও আবার বাড়ি নিয়ে যাবে। আবার ভাবছে স্বামীকে বা দোষ দেয় কিভাবে, ওর তো আসলে বাচ্চাটা ছাড়া এই মুহূর্তে অন্য কিছু চিন্তা করার ক্ষমতাই নেই। রাজু জানে ওদের সন্তানের উপর ওই ভাস্কর্যটার কোনো প্রভাবই নেই, এটা অসম্ভব। কিন্তু তারপরও এই অসম্ভব কল্পটাকে রাজু স্বামীকে বোঝাতে পারবে না, সেটাই ওর ভেতরের কষ্ট।
What? কখন, এখন কি অবস্থা? আমি এখনই আসছি, আমি এখনই আসছি। তুই তুই ডাক্তার আবিদকে একটা ফোন দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। ওকে ওকে দেন, তাহলে আমি 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 সরাসরি হসপিটালে চলে আসছি। কি অবস্থা সামির, সব ঠিক আছে আমাদের বাচ্চা?
হ্যাঁ হ্যাঁ, শি ইজ আউট অফ টেনশন নাও, ডোন্ট ওয়ারি। ভাগ্য ভালো, ভাবি ফ্লোরে পড়ে যায়নি, বাথরুমে পড়ে গিয়েছিল, তাই এই যাত্রায় রক্ষা। আমি তো তোদের কাজের মেয়ের ফোনটা পেয়ে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম।
এত বার বলি সাম্মিকে সব সময় লিপিকে সঙ্গে রাখবে, যেটুকু সম্ভব নয় সেটুকু ছাড়া বাকি সবটাতে ওর হেল্প নেবে। জানিস তো আমি চাইলেও সারাক্ষণ বাড়িতে থাকতে পারি না, আমার হাজারটা কাজ থাকে, একদিক না দেখলেই সেদিকটায় কোনো না কোনো ঝামেলা বেঁধেই যায়। আমি কি যাবো সাম্মির কাছে?
হ্যাঁ হ্যাঁ যা, তবে কিভাবে পড়ে গিয়েছে সেটা এখনই জিজ্ঞেস করিস না। স্বামী ভীষণ ভয় পেয়েছে, ওকে ভয়টা থেকে বের হতে দে, বারবার জানতে চাইলে ভাবি ওই ঘটনাটাই বারবার কল্পনা করবে।
ওকে
রাজু, তোমার ওই ফাদারের ভাস্কর্যটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
এসব কি বলছো? আমি তো বলেছি ভাস্কর্যগুলো আমার অফিসে নিয়ে যাব, উপরের ফ্লোরটাতে এক গাদা কাপড়, ওগুলো সরিয়েই।
তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো না কেন বলো তো?
এখন এই কথাগুলো থাক না, তুমি রেস্ট নাও।
তুমি চাও না আমি মা হই?
কেন মন গড়া কথা বলছো? আমি তো বলেছি তোমার ইচ্ছে সব।
না না, তুমি বিষয়টাকে মন থেকে মেনে নাওনি, ভাবছো ভুল ভাল বলে মিথ্যে বলে তোমার শখের জিনিসগুলো বাড়ি থেকে বের করতে চাইছি, আর তাই তুমি ইচ্ছে করে দেরি করছো ওগুলো সরাতে। তুমি প্রমাণ করতে চাইছো ভাস্কর্যগুলো, বিশেষ করে তোমার ওই প্রিয় ভাস্কর্য ফাদার মাইকেলের মূর্তিটা নির্দোষ, তাই তো?
কেন এই একটা জায়গায় আটকে আছো বলো তো? তোমার কি কথা বলার আর কোনো সাবজেক্ট নেই, আর কিছু নেই? আমার সঙ্গে তুমি কটা ভালোবাসার কথা বলো বলো তো, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলছো না কেন? তোমার ভালোর জন্যই বলছি সাম্মি।
ফাদার মাইকেল আমাকে মেরে ফেলবে।
ফাদার মাইকেল যদি সত্যি সত্যি ভূত প্রেত বা অশুভ আত্মা হতো, তবে তোমাকে নয় সবার আগে আমাকে মেরে ফেলতো, কারণ ওনাকে আমি ওনার প্রিয় জায়গা থেকে একরকম জোর করে এত দূরে এখানে এনে ঘরের ভিতর বন্দী করে রেখেছি।
আগে কি বলছো এসব?
কেন তুমি জানো না? তোমাকে তো আমি বলেছি সেই গল্পটা, কিভাবে ফাদার মাইকেলের ভাস্কর্য আমি পেয়েছি।
না, তুমি এসব কথা এতদিন আমাকে বলনি। তার মানে সত্যি ওই পাজি মাইকেলের মূর্তির পেছনে কোনো গোপন রহস্য আছে?
শোনো, সাধারণ গল্প থেকে রহস্য খোঁজা লেখকদের কাজ, ওটা তোমার কাজ নয়, অযথা বাজে বকো না। আমি অসংখ্য বার ফাদার মাইকেলের গল্প তোমাকে বলেছি, তুমি বেমালুম ভুলে গেছো।
আমি কোনো কিছু সহজে ভুলি না, একটা সূচ যদি কোথাও রাখি সেটা আমার মনে থাকে, আর ফাদার মাইকেলের গল্পটা ভুলে যাব? আমাকে তুমি মিথ্যাবাদী বলতে চাইছো? আমি আমার সন্তান এদের থেকেও তোমার ওই ভাস্কর্যটার দাম তোমার কাছে বেশি, তাই না?
তুমি আর কোনো কথা বলো না, ঠিক আছে? আমি দোষী, আমি মিথ্যাবাদী, আমি তোমাকে অনেক রহস্য গল্প আড়াল করে ফাদার মাইকেলের অশুভ হত্যা বাড়িতে পুষছি, হয়েছে? আমি বের হচ্ছি, একটা জরুরি মিটিং আছে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট।
ঠিক আছে, আবিদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাও, উনি তো বলেছিলেন আজ রাতেই ছেড়ে দেবেন। আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টটা দেখে আমি চাচ্ছিলাম আজ রাতটা হসপিটালে থেকে না হয় আগামীকাল বাড়ি যাই, ততক্ষণে তুমি রুমটা ক্লিয়ার করে ফেলো।
আমি কথা বলে নিচ্ছি, তবে এক রাতেই কি ভাস্কর্যগুলো সরানো সম্ভব?
সম্ভব হতে হবে।
কুয়াশা
শুনছিলেন আজকের কুয়াশার প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি রাজু নামে এক ব্যবসায়ী যার শখ হচ্ছে স্কাল্পচার কালেকশন, এবং তার স্ত্রী শাম্মীর খুবই অপছন্দ তার এই ভাস্কর্য কালেকশন করা। শাম্মীর অনেকগুলো মিসক্যারেজ হয়ে গেছে, তার অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। এটার পেছনের রহস্য সে মনে করে যে ভাস্কর্যগুলো এগুলোর মধ্যে অসম্ভব কিছু আছে যার কারণে তার এই অবস্থা হচ্ছে। তো চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, আমার সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না, আপনি আছেন কুয়াশায় আছে শাম্মীর সঙ্গে। হুট করে একটা এক্সক্লুসিভ অর্ডারের কাপড় চায়না থেকে চলে এলো, কাজে হেড অফিসের পাঁচতলাটা আর ফাঁকা করা গেল না, তার মানে আর কোনো উপায় নেই। এক হচ্ছে ছাদে চিলেগোটায় কিছু ভাস্কর্যগুলো রাখতে গেলে বেশ গাদাগাদি হবে, কাজে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েই উত্তম, তাতে অন্তত এক সপ্তাহের মামলা, কে জানে কি কুরুক্ষেত্র বাঁধবে। স্বামীর মানসিক অবস্থা তো দিন দিন অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে। আগে তো বলতো ফাদার মাইকেলের ভাস্কর্য ঘরের ভেতর হেঁটে বেড়ায়, আর এখন তো ভেবে নিচ্ছে ভাস্কর্যটাই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একটা ব্যাপার রাজুর কাছে ভীষণ আশ্চর্য লাগছে, আর তা হচ্ছে স্বামী কিভাবে ভুলে গেল ফাদার মাইকেলের গল্পটা, একদম অস্বীকার করছে। অথচ কত গল্প রাজু স্বামীকে করেছে, ডাক্তার যে বলেছিল হরমোনাল বিভিন্ন ঘাটতি বাড়তির কথা, তার প্রভাব ভালোভাবেই পড়েছে ওর উপর। স্বামীকে বাড়িতে নিয়ে আসা হলো, যদিও রাজু চেয়েছিল এক সপ্তাহ হসপিটালে রাখতে, কিন্তু স্বামী তো আবার হোমসিক, বাড়ি ছাড়া কোথাও সে কমফোর্ট ফিল করে না, আর হসপিটাল তো অসম্ভব, হসপিটালে আবার কেউ শখ করে থাকে নাকি। শেষে ভাস্কর্যের রুমে পাতলা পর্দা বদলে গায়ে কফি কালারের পর্দা দিয়ে দেয়া হলো, এবং কালো কাপড়ে ওগুলোকে ঢেকে রাখা হলো। নতুন ফ্ল্যাটটা পেয়ে গেলেই ওখানে সব চলে যাবে। রাজু চাচ্ছে ফ্ল্যাটটা যেন বনানের আশেপাশেই হয়, মানে হুটহাট করে যেন চলে যাওয়া যায়, এক সপ্তাহ নয় পাঁচ দিনের মধ্যে বাড়ির কাছের একটা ফ্ল্যাট পেয়ে গেল রাজু, এবং মন মতো ভাড়া নয় বরং কিনেই ফেলল। বেশ বড় সড়ো ফ্ল্যাটটা, একপাশে ভাস্কর্যগুলো রাখলেও বিশাল জায়গা থাকবে, তাতে নিশ্চিন্তে অফিসের ফরেন গেস্টদের থাকার ব্যবস্থা করা যাবে, হোটেল ভাড়াটাও বেঁচে যাবে। একেই বলে এক ঢিলে দুই পাখি, অথবা ব্যবসায়ী বুদ্ধি। কিন্তু ওই যে বলে প্রত্যেকটা ঘটনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে অঘটনগুলো, ঠিক তাই হল। রাত তেমন গভীর হয়নি, রাজু ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ
এইটা কি, কেন এখানে, ও আল্লাহ মামা, ও মামা,
এই কি হয়েছে, তোর কি ভাঙলি এটা?
মামা গো, আমি এতদিন বিশ্বাস করি নাই, আজ তো নিজের চোখেই বাড়ির ভূতটা দেখলাম। ও মা গো মা, কি দেখলাম এটা, কি দেখলাম গো মামুদ।
এই চুপ, তোর মামি ঘুমাচ্ছে, কি দেখেছিস ঠিক করে বল।
মামি যে কয় মিসা কয় না সত্য কয়, ওই যে মামা আদা দূরে আপনার ওই মাইকেল জ্যাকসনের মূর্তিটা বইয়ে আসিল, ওই যে ওই যে ওই যে চেয়ারটায়।
একটা চর দিয়ে তোর দাঁত ফেলে দেবো আমি, ফাজিল কথা কেন ভাইজামি করিস। এই মাইকেল জ্যাকসনের নাম তোকে কে বলেছে বেয়াদব, তার মানে এসব গল্প তুই তোর মামির মাথায় দিন রাত বসে বসে ঢুকিয়েছিস, রাইট?
বিশ্বাস করেন মামা, এই নাম তো মামি কইছে আমারে, আর আমি কেন মামিরে ডর দেখামু, আমি তো উল্টা এর বুঝ পরামর্শ দেই, স্বামীর পছন্দ তো স্ত্রীর পছন্দ, আপনি এত ভালোবাসে মূর্তিগুলো আনছেন, ওখন যদি মামি দিন রাত মূর্তি লিয়া গ্যান 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 করে তাহলে স্বামীর মনটা কি কয়।
আবার বেশি কথা, তুই যদি সত্যি সত্যি ভয় পেতি তাহলে এত কথা বলতে পারতি ফাজিল?
আল্লাহর কিরা মামা, আমি পশ্চিম দিকে ফিরা কইতাছি, আমি সত্যি কথা কইতাছি, আমি ওই বুড়া মাইকেল মূর্তিটার এই ঘরে বয়ে থাকতে দেখছি।
যদি তাই হবে এখন সে মূর্তি কোথায় গেল? তোদের কথা মতো ধরেই নিলাম, যা ধরে নিলাম যে ভাস্কর্যগুলো হাঁটাহাঁটি করছে, কিন্তু এখন তো মনে হচ্ছে শুধু হাঁটাহাঁটি নয় ওরা উঠতেও পারে, তাই আমি আসলে চোখের পলকে উড়ে যায়, তাই না?
তাইলে আমি কানে দেখলাম, এতদিন এই বাড়িতে কাম করি কোনোদিন তো এমন ভুল হয় নাই, কি কন মামা, এটা কি ভুল দেখলাম আমি, নাকি কোনো কিছুর ছায়া দেখছি, কে জানে।
যা এখান থেকে, আর বেল চায়নে সব লাইট জেলে একটা একটা করে কাঁচের টুকরো গুলো তুলবি, একটা কণাও যেন কোথাও পড়ে না থাকে। দাঁড়িয়ে আছিস কেন
মামা, আপনি পাঁচটা মিনিট এখানে খাড়ায় থাকেন, আমার একলা একলা ডর করতেছে।
বাঁচা গেছে, সামনের ঘুম ভাঙেনি, নাহলে তো আবার নতুন বিপদ হতো। আমি চাই না ভাস্কর্য নিয়ে আমার বাড়িতে আর কোনো ঘটনা ঘটুক। শোনলিপি, তুই যে ভয় পেয়েছিস সেটা তোর মামিকে খবর তার বলবি না, মনে থাকবে?
যে মামা
বলে এখন মাথা দুলাচ্ছিস, কিন্তু সকাল হতে না হতেই তো বিবিসি নিউজ চালু হয়ে যাবে, যদি আমি জানতে পারি শাম্মীর কানে এই কথা গেছে তাহলে সঙ্গে সঙ্গে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। শোন,
আপনি কি আমার ব্যাককল পাইছেন? আমার চাকরির মায়া আছে না, কমুনা কথা দিলাম, গরিবের কথার দাম আছে। আর মামি রে কি কমু, মামি তো এমনি পাগলের লাহান হুদাই ডরায়, ডরাই না মানুষের ডর দেখায় মজা নাই।
আবার শুরু হলো বাজে কথা, নন্সেন্স।
না কে আপনি, কেন এসেছেন এখানে? না না না, আসবেন না কাছে, আসবেন না আপনি, আমাকে ছোবেন না। কি করছেন? রাজু রাজু, লিপি, আই লিপি, লিপি।
মামি মামি, কি হয়েছে আপনার? আবার কি দেখছেন? আবার কি হয়েছেন? লবণ পানি আনতেছি, একটু লবণ পানি খান, ডর কমবো।
তেমন কিছু না, লবণ পানি লাগবে না। রাজুকে বেরিয়ে গেছে।
মামা তো খুব সকালে গেছে, আপনারা ডাকে নাই।
বাপা, আজ এতক্ষণ ঘুমালাম, টেবিলে নাস্তা দিতে বল। আর শোন, স্কাই কালার ম্যাক্সিটা বাথরুমে দে, তোয়ালেটাও চেঞ্জ কর। তুই দরজার ওপাশে দাঁড়িয়ে থাক, আমি চট করে শাওয়ারটা নিয়ে নিই। এতক্ষণ ঘুমিয়েছি তো ম্যাচ ম্যাচ করছে আমার।
মামা আমার আপনার কাছে থাকতে কইছে।
না না, তার দরকার হবে না, লাগলে আমি ডাকবো। খুব খিদে পেয়েছে, তুই চট করে নাস্তার কথাটা বলে আয়।
কে? লিপি, দরজাটা বন্ধ কেন?
কেউ আছে আমার পেছনে, দেখছি না তো।
মামি দরজা বন্ধ করছেন কেন? একটুকুন সময় হতে কি হইল? এই বাড়িতে তো ভূতের খুব দেখতেছি, তখন আমি কি করবো? মামি, ও মামি ডরায় না মামি।
লিপি লিপি, দরজাটা ভেঙে ফেল, রাশিদাকে বল তার মাকে ডেকে আনতে, আমাকে বাঁচা, আগে দরজাটা খোল, দরজাটা খোল।
কি ঘটছে বারবার স্বামীর সঙ্গে? কয়েক সেকেন্ডের মধ্যেই বাথরুমের দরজাটা কেউ যেন বাইরে থেকে বন্ধ করে দিল। অথচ লিপি দেখছে দরজাটা ভেতর থেকে বন্ধ। সে ছায়ার অস্তিত্ব স্বামী টের পাচ্ছিল। সে ছায়া আর কারো নয়, ফাদার মাইকেলের ভাস্কর্যটা। কখনো ছায়া হয়ে, কখনো পাথরের মূর্তি হয়ে, কখনো বা জীবন্ত চোখে ফাদার মাইকেল স্বামীকে মারতে চাইছে। না, ঠিক স্বামীকে নয়, ও সন্তানকে মারবে, ওই অভিশপ্ত অশরীরী পাথরের শরীরের মূর্তি। এত রাগ কেন স্বামীর উপর? এ বাড়ি থেকে ওদের সরিয়ে দিতে বলা হয়েছে সেই ক্ষোভে, কিন্তু পাথরের তৈরি মানুষের অবয়বে কোনো আত্মা থাকার কথা তো নয়, বা এমন কোনো শক্তিও তো থাকা সম্ভব না যা দিয়ে মানুষের ক্ষতি করা সম্ভব। এসব কথা রাজু, কিন্তু আসলে তো স্বামীর সঙ্গেই তাই ঘটছে, যা বিশ্বাস করা যায় না, অন্যকে দেখানো যায় না, যার অস্তিত্ব সবাই টেরও পায় না। কি করে স্বামী বোঝাবে সবাইকে? তার মানে কি আজ ওদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে সেটা ওরা জেনে গেছে, তাই স্বামীকে ওর বাচ্চাকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে? আচ্ছা, আসলে কি পৃথিবীতে অযৌক্তিক ঘটনাগুলো ঘটে, নাকি ওসব কেবল মানুষের মাথার ভেতরের দৃঢ় কল্পনা? তবে অযৌক্তিক কল্পনা হোক আর যৌক্তিক বাস্তব হোক, স্বামী ওসব আর ভাববে না। ওর দায়িত্ব নিজের সন্তানকে রক্ষা করা, এবং তা যেন কোনো মূল্যে কোনো কিছু না ভেবে স্বামী সোজা ভাস্কর্যের ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে যে কটা পেরেছে সে কটা ভেঙে দিয়েছে। ভাস্কর্যগুলো এত শক্ত যে সবগুলো ভাঙাও সম্ভব ছিল না। স্বামী হঠাৎ এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে কেউ ওকে শান্ত করতে পারছিল না। দ্রুত বাড়ি ফেলে রাজু, ততক্ষণে ওর সব শখের ভুবন যেন ভেঙে চুড়ে হাহাকার করছে। কিন্তু বলার নেই কিছু, বোঝাবারও নেই, বারবার নিজের উপর রাগ হচ্ছে। কেন আরো আগে ওগুলো সরানোর ব্যাপারটাতে গুরুত্ব দিল না রাজু? ইস, আজ রাতেই তো শিফট করার কথা ছিল, এখনো গায়ের চামড়া জ্বলছে। যে কটা ভাস্কর্য ভেঙেছে সে কটা ছাদের জেলে কোঠায় তুলে দিল, যদি ঠিকঠাক করানো যায় বাকি সব নতুন ফ্ল্যাটে। ফাদার মাইকেলের উপরে স্বামীর সবচেয়ে রাগ, তাই মনের আর শরীরের সমস্ত ঘৃণা ক্ষোভ অত্যাচার ওই ভাস্কর্যের উপরই বেশি পড়েছে। যদিও পুরোপুরি ভাঙেনি, তবু একটা হাত আর একটা পা ভেঙে গেছে। ভীষণ কষ্ট হয়েছে রাজনীর। সমস্ত ভাস্কর্য সরিয়ে নেওয়ার পর শ্যামের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু প্রকৃতি যেন বিচিত্র কোনো রূপ দেখাবে বলে এতদিন অপেক্ষা ছিল। আজ সেই অপেক্ষার পালা শেষ। স্বামী মা হয়েছে আর রাজু বাবা, কিন্তু সব অপেক্ষার পথ চলা কোথায় গিয়ে থামবে তা কি সবসময় আমরা বুঝি বা বুঝেও কোনো সমাধান হয়? স্বামী ভালো আছে, এখনো সে তার বাচ্চার মুখ দেখেনি। ডাক্তাররা বলেছেন ছোট্ট একটা সমস্যার কারণে নবজাতককে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে।
রাজু, তুমি আবির্ভাকে ডাকো, আমি সত্যিটা জানতে চাই। কি হয়েছে? তুমি আমাকে কিছু বলছো না কেন?
আহা, এত অস্থির হচ্ছ কেন? আবির রয়েছে ওখানে, ও তো বলল ভয়ের কিছু নেই, 24 ঘন্টা অবজারভেশনের পর বাবুকে কেবিনে নিয়ে এসে দেবে।
তাহলে বাবুকে মা দেখবে না? তুমি দেখেছ?
মানে দূর থেকে একটু দেখেছি, যখন ডাক্তাররা নিয়ে গেল সব ঠিক আছে তো, তুমি তো তখন অজ্ঞান হয়েছিলে, তাই হয়তো।
কথা শোনো, আমার কাছে ভালো লাগছে না, আমি আবির্ভাইয়ের সঙ্গে একবার কথা বলতে চাই, এক্ষুনি প্লিজ যাও।
তুমি সব ব্যাপারে এত অস্থিরতা দেখাও কেন বলতো? বাচ্চাদের মতন আচরণ করছো কেন? বললাম তো তেমন কিছু হলে আবিদ আমাকে জানাতো।
এই তো রাজু, তুই তো আমার সাথে আয়তো, সিনিয়র ডাক্তাররা তোর সাথে একটু কথা বলতে চেয়েছে।
কি আছে? আমার বাচ্চা ভালো আছে তো? ওকে আমি একবার দেখতে চাই, প্লিজ।
ভাবি ভাবি, একটু ধৈর্য রাখুন, আমরা দেখছি ব্যাপারটা।
আমি আর ধৈর্য রাখতে পারছি না, পারবো না, আমি সত্যি, বলুন আমাকে সত্যিটা বলুন প্লিজ।
রাজু রাজু আয়।
কি হয়েছে তুই একটু খুলে বলতো আমাদেরকে প্লিজ। এবার কিন্তু আমারও টেনশন বাড়ছে, আর সিনিয়র ডাক্তাররা কেন আমাকে ডাকছেন সেটাই তো বুঝতে পারছি না। তুই তো বললি সব ঠিক আছে, তাহলে?
ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, আমার লাইফ তো দূরে থাক, হসপিটালের কোনো সিনিয়র ডাক্তাররাও এমন ঘটনার সাক্ষী জীবনে হয়নি। মেডিকেল বোর্ড বসানো হয়েছে, সমস্ত স্টুডেন্টদের ভিড় পড়ে গেছে তোদের বাচ্চাকে দেখার জন্য।
কি এমন হয়েছে আমাদের বাচ্চা যে সবাই ওকে দেখতে আসছে, অথচ আমি মা হয়ে এখনো দেখতে পারলাম না?
বিস্ময়কর এক মানুষের জন্ম দিয়েছেন ভাবি আপনি, ওর শরীরটা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে তত একটা মূর্তিতে পরিণত হচ্ছে বাচ্চাটা। বিস্ময়কর বলে যে একটা শব্দ আছে, তার সঙ্গে আজ আমি সত্যি পরিচিত হলাম। জন্মের 24 ঘন্টার মধ্যে ইউরিন স্টুল পাস হয়নি, কিছুই হয়নি, এমনকি কাঁদেওনি বাচ্চাটা, বরং বিকট একটা শব্দ হচ্ছে, তার উপর বাচ্চাটার একটা হাত একটা পা ভাঙা।
আমি বিশ্বাস করি না, আপনারা মিথ্যা বলছেন, আমি বিশ্বাস করি না।
এসব কি বলছিস আবিদ?
এসব তোমার জন্য, তোমার জন্য এসব করছে রাজু।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হয়তো বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, কেননা ওর মুখে এক ধরনের বিষাক্ত লালা নিঃসৃত হচ্ছে, যা অন্য যে কোনো মানুষের জন্য ক্ষতিকর। সে ব্যাপারেই সিনিয়ররা তোর সাথে কথা বলবে, কিন্তু কোনো কিন্তু নেই। তুই চল। নার্স, ওনাকে একটা ইঞ্জেকশন পুশ করুন এক্ষুনি, আমি প্রেসক্রাইব করেছি, দেখে নিন।
আমি আমার কাছে রাখবো, কারো কোনো ক্ষতি হবে না, দরকার পড়লে অনেক দূর কোথাও চলে যাবো, তুমি ডাক্তারকে বলে দাও, আমাদের বাচ্চাটা আমাদেরকে দিয়ে দিই।
আমি দেখছি তো কি করা যায়, আরে ওরা বললেই হলো, আমরা বাবা মা, আমরা বুঝবো কি করা উচিত, তুমি শান্ত হও, প্লিজ। ওকে
দেখতে যাই, আমি প্লিজ ওকে দেখতে যাই, প্লিজ।
ভয়ঙ্কর একটা মানব শিশুর জন্ম হল না, এ কি শিশু নয়, বরং বলা যায় শিশুর একটা অদ্ভুত ভাস্কর্য শিল্প। মস্ত মাথা যেন কাদামাটির মতো নরম, মুখ দিয়ে বিষাক্ত লালা পড়ছে, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন শক্ত কোনো পাথরের। এ কোন অভিশাপ? কিসের অভিশাপ? কেন হলো এমনটা? কি এমন অন্যায় করেছে সামনে? মেডিকেল বোর্ড বাচ্চাটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগে কাদামাটির মতো নরম মাথা নড়াচড়া বন্ধ করে দেয়। মৃত্যুর পর মুখের নিঃসৃত লালা দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে মুখ দিয়ে যেমন ফেনা মতন বের হয় তেমন কিছু বের হচ্ছে। আবিদের বিশেষ অনুরোধে স্বামীকে দেখতে পায়। সবাই জানল স্বামীর মৃত সন্তান হয়েছে। এতদিন স্বামী একরকম ছিল, এবার যেন আমূল পাল্টে গেল মেয়েটা। সারাক্ষণই কথা বলে। হসপিটাল থেকে ফিরে আসার একদিন পর ঘটল নতুন রহস্যময় এক ঘটনা। তবে যত রহস্য আর অদ্ভুত ঘটনাই ঘটুক না কেন, স্বামীর আর কোনো কিছুতেই ভয় ডর নেই, এতটা সাহসী এই মেয়ে। রাত প্রায় তিনটা, হঠাৎ রাজু টের পেল স্বামী যেন কার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। আশ্চর্য তো, দেয়াল ঘরে রেডিয়ামের আলোয় টাইম দেখে রাজু আঁতকে উঠল। কে এলো এত রাতে? মেইন দরজা হাট করে খুলে দিয়ে দরজায় দাঁড়িয়ে স্বামী অনর্গল বকবক করছে। কার সঙ্গে? ঘুমের ঘরে নয় তো?
এসো, এসো না, ঘরে এসো।
আই স্বামী, স্বামী কার সঙ্গে কথা বলছো? কি এসব? কি কে নিয়ে এলো এসব?
জানো, ওরা কলিং বেল দিচ্ছিল, ওরা হাঁটতে পারে, হেঁটে হেঁটে চিলেকোঠা থেকে নেমে এসেছে, আমি দেখেছি।
তুমি এতক্ষণ ধরে এদের সঙ্গে কথা বলছিলে, তোমার কি মাথায় সমস্যা হয়ে যাচ্ছে? কখন চিলেকোঠা গিয়েছিলে তুমি?
ওরা সবাই জীবিত, ওরা সব বোঝে।
ওই ভাস্কর্যগুলো চিলেকোঠা থেকে একা একা তুমি নামিয়েছ?
না, আমি নামাবো কেন? ওরাই চলে এসেছে।
চলো ঘরে চলো।
দাঁড়াও, ওদেরকে ঘরে আসতে দাও।
আর নেওয়া যাচ্ছে না, ইটস জাস্ট।
কোনো যুক্তিতর্ক দিয়ে এই ঘটনার ব্যাখ্যা হয় না। অদ্ভুত আর অলৌকিক কোনো জাদু বলে ছাদের চিলেকোঠা থেকে সমস্ত ভাস্কর্যগুলো রাজুর দরজায় এসে জড়ো হয়েছে। রাজু ধরেই নিয়েছিল এ কাজ স্বামী করেছে, কিন্তু স্বামী যে ভাস্কর্যগুলো নামায়নি তার প্রমাণ চিলেকোঠার তালা। ঘরটা যেমন তালা দেওয়া ছিল তেমনই রয়েছে, শুধু ভেতরের ভাস্কর্যগুলো উধাও। মানে রাজুর ঘরে চলে এসেছে, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। স্বামী জোর করে ভাঙা চোড়া ভাস্কর্যগুলো ঘরে ঢুকিয়ে পরম যত্ন করছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না রাজু, অস্থির হয়ে গেছে ওগুলো বাড়ি থেকে বের করবার জন্য। রাজুর জীবনে আশ্চর্য রকমের এই ঘটনা নিয়ে রাজু আর কোনো বাড়াবাড়ি করতে চায় না, এখানেই শেষ হোক। সব অলৌকিক ঘটনা নিয়ে যে মাতামাতি করতে হবে তার তো কোনো মানে নেই, অথচ তবু সমস্ত অলৌকিকতা যেন দল বেঁধে ওর চৌকাছে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। আজ নতুন ফ্ল্যাটে গিয়ে রাজু একেবারে থ, তারপর হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল।
কি ব্যাপার, এতক্ষণ লাগে দরজা খুলতে? তোর মামি কই? তোরা কি নতুন ফ্ল্যাটে গিয়েছিলি?
না মামা, মামি তো আপনার পুরান মূর্তিগুলারে মুইচ্ছা পরিষ্কার কইরে ঠিক মতো গুছায় রাখতেছে।
আবার মূর্তি? কিসের মূর্তি?
কেন, আপনার অফিসের এক লোক বলে নিচে মূর্তিগুলান দিয়া গেছে, দারোয়ান তো হেই কইল, হেই সব উপরে দিয়া গেল, আর কইল লোকটারে কখনো দেখে নাই আগে।
হ্যাঁ স্বামী, কে দিয়ে গেল ভাস্কর্যগুলো বলো তো, নাম বলেছে?
না, নাম তো বলেনি, তবে বলেছে তুমি পাঠিয়েছ। যাক, ভালো করেছ, তোমার ফাদার মাইকেলের ভাস্কর্যটাও আবার বাড়িতে চলে এলো, এটা তো তোমার সবচেয়ে প্রিয় ভাস্কর্য।
স্বামী, তুমি কি বুঝতে পারছো আমাদের সঙ্গে একের পর এক ভৌতিক কাণ্ড ঘটছে? বিশ্বাস করো, আমি কাউকে দিয়ে কোনো ভাস্কর্য পাঠাইনি।
নিশ্চয়ই কাউকে বলেছিলে, এখন ভুলে গেছো, এমনি এমনি করে চলে আসবে?
ছাদ থেকে তো সেই রাতে এমনি এমনি চলে এসেছিল।
ধুর, আমি ঘুমের ঘরে কি না কি দেখেছি তা ঠিক আছে, হয়তো জলিলি এসব করেছে আমাদের চমকানোর জন্য, আর তুমি হয়তো কখনো বলেছিলে, ওসব বাদ দাও তো।
তুমি এতটা নিরুত্তাপ হয়ে আছো কিভাবে, ভয় লাগছে না? তুমি কি অবাস্তব সবকিছু বিশ্বাস করতে শুরু করলে?
আমার কাছে সবই স্বাভাবিক মনে হচ্ছে। আমি আশ্চর্য হচ্ছি তুমি এসব বিশ্বাস করছো।
হ্যাঁ বিশ্বাস করছি, এবং চাইছি এগুলো বাড়ি থেকে বের করে দিতে।
না না প্লিজ এটা করো না, এদের মধ্যে কোথাও না কোথাও আমার বাচ্চাটা রয়েছে, এরা তো আমাদের কোনো ক্ষতি করছে না।
তুমি পাগল হয়ে গেছো, এরা ক্ষতি করছে না বলছো, এরা তোমাকে মা হতে দিচ্ছে না, সেটা তুমি বুঝতে পারছো?
কিচ্ছু বুঝতে চাই না, কোনো ভাস্কর্য আমি এখান থেকে সরাতে দেব না। দেখো এরকমই ছিল না আমাদের বাবুটা, দেখো।
তোমার সব ইচ্ছেই যে আমাকে মানতে হবে তার কোনো মানে নেই, অনেক হয়েছে এসব ভৌতিক ড্রামা, আমার অসহ্য লাগছে, আমি একটু স্বস্তি চাই। তোমার দুই দিন পরপর নিউরো ট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হবে, আর তুমি একবার এই জেদ করবে আরেকবার সেই জেদ করবে, তা আর হচ্ছে না। ভাস্কর্য নিয়ে আবার বাড়াবাড়ি করলে সোজা নার্সিংহোমে ভর্তি করিয়ে দেবো আমি। লিপি, হ্যাঁ লিপি, তালাটা নিয়ে আয়।
কিচ্ছু লাগছে তো,
এসো বলছি, এসো বের হয় ঘর থেকে, আমি সারা জীবনের জন্য এই ঘর সিলগালা করে বন্ধ করে দেব। কালকে লোক দিয়ে সমস্ত ভাস্কর্য ফেলে দেব আমি একদম নাগালের বাইরে, তারপর দেখব কিভাবে এরা হেঁটে হেঁটে বাড়ি চিনে ফেলে চলে আসে, আর কে ওদের বাড়ি পৌঁছে দেয়। খেলা শুরু হয়েছে আমার সঙ্গে না, চলো।
না না একদমই তুমি ভাস্কর্যগুলো ফেলো না, প্লিজ প্লিজ অন্য কাউকে দিয়ে দাও বরং।
ওগুলো আমার শখের জিনিস, আমি যা ইচ্ছে তাই করতে পারি।
কখনো কখনো শখের দাম মানুষকে দিতে হয়। রাজুও দিল, এতদিনের এত শখের একটা একটা করে জমানো সমস্ত ভাস্কর্য রাতের অন্ধকারে স্বামীর হাজার বারণ করা সত্ত্বেও একেবারে বুড়িগঙ্গায় নিয়ে ফেলে দিল। সব সমস্যার সমাধান। অন্য সব ভাস্কর্যগুলোর জন্য কষ্ট না হলেও ফাদার মাইকেলের ভাস্কর্যটার জন্য ভীষণ মন কেমন করছিল। চোখের সামনে শৈশবের দুরন্ত সেই দিনগুলোর স্মৃতি যেন অ্যালবামের মতো পাতা উল্টাচ্ছিল। কত বছর আগের কথা, অথচ সব যেন ছবির মতো পরিষ্কার। রাজুর জন্ম কলকাতায় নানা বাড়িতে, 24 ডেন্ট মিশন রোড, কলকাতা। নানা বাড়ির পেছনে ছিল সেন্ট বার্নার্ডস বয়েজ স্কুল, স্কুলের প্রধান ছিলেন ফাদার মাইকেল। উনি ছোট বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন, স্কুল আর স্কুলের বাচ্চাদের ছাড়া আর কিছুই বুঝতেন না ভদ্রলোক। ওনার সমস্ত ধ্যান জ্ঞান ওই ছোটখাটো বাচ্চাদের ঘিরেই ছিল, এমনকি স্কুলের যে জমিটা সেটাও ছিল ফাদার মাইকেলের পৈতৃক বাড়ি। বাড়ির পেছনের বিশাল খেলার মাঠ, মাঠের শেষে লেকের মতো লম্বা পুকুর। পুরনো আমলের কাশের বাড়ির প্রত্যেকটা ঘরে ফাদার একসময় বাচ্চাদের পড়াতেন, তারপর হলো স্কুল। রাজুর বয়স যখন 5 বছর তখন বেশ কিছুদিন রাজু আর ওর মায়ের কলকাতায় থাকতে হয়েছিল। তখনই মামাতো খালাতো ভাইদের সঙ্গে শখ করে স্কুলে যেত, তারপর ফাদার তাকে ভর্তিই করে নিলেন। কেন জানি ফাদার রাজুকে একটু বেশি আদর করতেন, সে সব রাজুর মনে আছে। অথচ ভদ্রলোক কিভাবে মারা গেলেন সেই স্মৃতিটাই রাজুর মনে নেই। তবে হ্যাঁ এটা মনে পড়ে, ফাদারের মৃত্যুর পর রাজুর ভীষণ জ্বর হয়েছিল। স্কুলের গেটের দারোয়ান বুদ্ধরাম রাজুকে সেদিন বাড়ি পৌঁছে দেয়। তারপর দীর্ঘদিন জ্বরে ভোগা আর জ্বরের ঘরে ফাদার মাইকেলকে দেখা, ভীষণ ভয় পেত রাজু। ফাদার মাইকেল নাকি ছোট্ট রাজুকে ডেকে ওই পুকুর পাড়ে নিয়ে চলে যেত সন্ধ্যার পরে। এদিকে প্রতি রাতে আকাশ পাতাল জ্বর, অথচ ব্লাড টেস্টে কিছুই ধরা পড়ছে না। ক্যালকাটা হসপিটালে বেশ কিছুদিন ভর্তি থাকার পর এক ডাক্তার নাকি বলেছিলেন কালীঘাটের জিন সাধক জনাব হাবিব সাহেবের কাছে নিয়ে যেতে। কালীঘাটের জিন সাধক রাজুর মাকে 4টা তাবিজ দেন, যে তাবিজ ঘরের চার কোণে পেরেক ঠুকে তাতে ঝুলিয়ে দেয়া হয় আর রাজুর শরীর মঞ্চ বলে বেঁধে দেয়া হয়। তারপর সেই যে রাজু ভালো হলো আর কোনোদিনও ভয় পায়নি, এমনকি ফাদার মাইকেলকেও আর চোখের সামনে দেখেনি। তবে পরিণত বয়সে যখন আবার কলকাতা যায় তখন হঠাৎ একদিন বার্নাবাস বয়েজ স্কুলের দারোয়ান বুদ্ধরাম রাজুকে ফাদার মাইকেলের ভাস্কর্যটা উপহার দেয়। যদিও উপহারটা রাজুর জোর করেই নেয়া, দারুণ খুশি হয়েছিল রাজু ফাদার মাইকেলের ভাস্কর্যটা হাতে পেয়ে। তারপর থেকে আস্তে আস্তে ভাস্কর্য কেনার নেশা চেপে যায়। এভাবে শুরু হয় এই রহস্যগল্প, এত অলৌকিকতার ধোঁয়াজা। পুরনো শৈশবের স্মৃতিরা সেলুলয়েডের ফিতের মতো সামনে দিয়ে চলছে, সেসব মনের আয়নে দেখতে দেখতে গাড়ি চালাচ্ছে রাজু। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তে চমকে উঠল আর এতটাই হার্ট ব্রেক করল যে সিট বেল্ট বাঁধা থাকা সত্ত্বেও সমস্ত শরীরে ঝুঁকে এসে মাথায় ধাম করে বাড়ি খেল। এ কি, এ কাকে দেখছে রাজু?
দেখলাম লুকিং গ্লাসে, কই কেউ নেই তো। মাইকেলের ভাস্কর্যটা, না 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 না, এটা পসিবল না। এই ভাস্কর্য আমি নিজে ফেলে দিয়ে এলাম তো। আরে কি হচ্ছেটা কি? গাড়ি চললেই তো ফাদারের ভাস্কর্য লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। কই পেছনের সিট তো কেউ নেই। আমি আমি কি করি এখন? গাড়ি নিয়ে মাঝরাস্তায় বসে থাকবো? ভয় লাগছে। আচ্ছা এমন তো হতে পারে, ভুলে হয়তো ভাস্কর্যটা ফেলা হয়নি। না না, তা হবে কিভাবে? সব সব ফেলেছি আমি। এক কাজ করি, বরং গাড়িটা এখানেই থাক, বাস বাস এনজিতে করে, না ড্রাইভার জাহিদ, জাহিদকে ফোন দিতে হবে।
স্যার আসসালামু আলাইকুম।
জাহিদ, আমি মাইক্রোটা নিয়ে বের হয়েছি, ওটার ব্রেকে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। তুমি কোথায় আছো এখন?
স্যার অফিসে আছি, মাল কারখানা থেকে হেডে বসে যাইব, সকালে ফিডেক্সে ডেলিভারি দিতে হইব।
ও আচ্ছা, এক কাজ করো, তুমি ইকবালকে ওখানে রেখে তুমি এদিকে চলে আসো।
জি স্যার।
কোথায় আসতে হবে না শুনে ফোনটা কেটে দিল। এরা আসলে অদ্ভুত, লাইন বিজি বিজি বিজি, এত রাতে লাইন কেন বারবার বিজি দেখাচ্ছে? আসলে বিপদ এলে না চারদিক থেকে আসে।
কুয়াশা
আমার ট্রিট কিন্তু এখনো দিলি না।
কুয়াশা
দিতে পারবো আমরা দেখেছি সামনে একটা অদ্ভুত ধরনের সন্তান প্রসব করে, একেবারে বিভৎস, যাকে বাঁচিয়ে রাখা যায়নি কোনো ভাবে। তো যাই হোক, বাচ্চাটি মারা যাওয়ার পর একটা রহস্যর আভাস আমি শরীর থেকে পাচ্ছিলাম যে কি রহস্য থাকতে পারে এই ভাস্কর্যগুলোর পিছনে, কি রহস্য থাকতে পারে সামনের এরকম একটা বিভৎস সন্তান প্রসব করার কারণে। চলুন তাহলে তৃতীয় পর্বে বা শেষ পর্বে চলে যাই, তারপর আবার ফিরে আসছি। আপনি আছেন শারমিনের সঙ্গে, শুনছেন এবিসি রেডিও 89.2 FM কুয়াশা।
স্যার গাড়িতে উঠেন।
আরে তুমি জানলে কিভাবে? আমি ঠিক এখানেই আছি, আমি তো কাউকে বলে আসিনি।
স্যার অফিসে সব বড় গাড়িতে ট্যাকার দেওয়া আছে।
ওহো, টেনশনে মাথায় কাজ করছে না। আচ্ছা এটা কোন রাস্তা, এদিকে কোথায় যাচ্ছ? দেখি কে, গাড়ি থামান বলছি, গাড়ি থামান। ফাদার মাইকেল, নো 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 নো, দিস ইজ হ্যালুসিনেশন। জাহিদ, জাহিদ তুমি তুমি জাহিদ তো? তুমি
না, আমি ফাদার মাইকেল।
এটা কিভাবে সম্ভব? আমি নিজে ফাদার মাইকেলের ভাস্কর্য ফেলে দিয়েছি। কোনো ভাস্কর্য কখনো গাড়ি চালাতে পারে না, কখনোই না। আমার চোখ ভুল দেখছে, মারাত্মক ভুল দেখছে।
ভুল দেখছে না তোমার চোখ, আমরা বাড়ি ফিরছি। আমাকে না নিয়ে তুমি বাড়ি ফিরতে পারবে না, কোনোদিনও না। আমি সাঁতার জানি না, নদীতে আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিলে, আমি তো আবার ডুবে মরতাম।
কি বলছেন আপনি? আপনি তো মৃত, অনেক আগেই মারা গেছেন।
আমি মৃত, কিন্তু আমার আত্মা তোমার মাঝে জীবিত থাকবে ততদিন যতদিন তোমার মৃত্যু না হয়।
না না, আমার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি মৃত মানুষের সঙ্গে কথা বলছি। হতে পারে না, কখনোই না। ফোনটা কোথায় আমার? ওই ওই গাড়িতে ফেলে এসেছি, ওই গাড়ি তো মাঝ রাস্তায়।
আমাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলা অত সহজ নয়, আমি তোমার শরীরে দূর থেকে ছায়ার মতো আছি।
স্টপ, প্লিজ স্টপ।
যা কিছু অবিশ্বাসের ধোঁয়ায় ঢেকে থাকে তাই যেন ঘটে গেল। একজন মৃত মানুষের সাধারণ একটা ভাস্কর্য অধরাতে গাড়ি চালিয়ে রাজুকে বাড়ি নিয়ে ফিরেছে, এই কথা কি এই আধুনিক যুগে কেউ বিশ্বাস করবে? অসম্ভব। এক বাক্যে রাজুকে পাগলের স্টাডিসকে দিয়ে রাজুর রহস্য সমাধান চায়। কেন ফাদার মাইকেলের আত্মা আজও এই ভাস্কর্যে বাসে বেঁধে বসে আছে? আর ওর শরীরে ছায়ের মতো থাকবে আমৃত্যু? কেন এবার রাজু পিছু ছাড়ছে? ওকে জানতে হবে। সে রাতে বাড়ি ফিরে এসে দেখে ড্রাইভারের সিটে অথবা পিছনের সিটে কেউ নেই। অথচ লুকিং গ্লাসে ফাদার মাইকেলের ভাস্কর্য দেখা যাচ্ছে। তবে কে চালালো গাড়িটা আর ড্রাইভার কোথায়? গাড়িটা অত রাতে একা একা ওখানে পৌঁছলো কিভাবে? কখনো সখনো ফাদার মাইকেলের অস্তিত্ব যেন রাজু ছায়ের মতো টের পাচ্ছে, অথচ কোথাও নেই। তার মানে ওই রাতে প্রচন্ড রকম হ্যালুসিনেশন হয়েছিল ওর। নদী থেকে তো ভাস্কর্যটা উঠে আসবে না সত্যি, নিজেই সে গাড়ি চালিয়ে ফিরেছে এটাই ভাবে রাজু। কারণ এ নিয়ে অফিসের ড্রাইভারদের সঙ্গে কোন ধরনের কথা বলতে চায় না রাজু। সবটা চেপে গেল। এত বিস্ময়কর দৃশ্য সহ্য করার ক্ষমতা কি মানুষের চোখ বা মস্তিষ্কের আছে? সব ভুলে যাবে ভাবছে, এড়িয়ে যাবে ভাবছে। কিন্তু রহস্য যেন আরো কালো মেঘের মতো রাজুর জীবন আকাশ ছেয়ে দিয়েছে। তবুও জীবন চলছে।
আসতে পারি?
জি জি জি, আসুন। আসলে আমি আপনাকে ঠিক চিনতে পারছিলাম না। আমার পিএস বলল আপনি আজই কলকাতা থেকে এসেছেন, আমার সঙ্গে দেখা হওয়াটা নাকি খুবই জরুরি। তা বলুন কি ব্যাপারে এসেছেন, ব্যবসার কোনো বিষয়?
জি না, আসলে আমি এসেছি একটা ব্যক্তিগত কাজে। আপনি 24 নম্বর ডেন্ট মিশন রোড কলকাতার বার্নাবাস বয়েজ স্কুলের বুদ্ধরামজিকে তো নিশ্চয়ই চেনেন, উনি আমাকে পাঠিয়েছেন।
হ্যাঁ হ্যাঁ, বুদ্ধরামজিকে আমি চিনি। কি ব্যাপার বলুন তো?
উনি বেশ অসুস্থ, মানে বার্ধক্যজনিত ব্যাধি বলতে পারেন, তাই আমাকে পাঠিয়েছেন।
তা ওনার চিকিৎসার জন্য যদি কোনো প্রয়োজন হয় আমি হেল্প করতে চাই।
না না, তেমন প্রয়োজন হলে জানবেন হয়তো, ওনার চিকিৎসার দায়িত্ব বার্নাবাস স্কুল কর্তৃপক্ষ নিয়েছে। আমি এসেছি ফাদার মাইকেলের ভাস্কর্যটা নিয়ে যেতে।
ভাস্কর্য নিতে? কিন্তু এতদিন পর কেন? তাছাড়া
মানে বুদ্ধরামজি আমাকে বলেছেন ফাদার মাইকেলের ভাস্কর্যটা নাকি উনি আপনাকে দিয়েছিলেন, একটা বিশেষ কাজে উনি ভাস্কর্যটা ফেরত চেয়েছেন। কি সে কারণ সেটা আমি জানি না, তবে উনি আপনার নামে একটা চিঠি দিয়েছেন, বলেছেন চিঠিটা পড়লেই সব বুঝতে পারবেন।
দিন।
সাদা খামে সিলগালা দিয়ে বেশ জব্দ করে আটকানো হয়েছে চিঠিটা। কি এমন কথা লেখা আছে চিঠিতে যে এত সতর্কতা? চিঠির ভাঁজ খুলতেই সুদূর কলকাতায় বসে লেখা এক বৃদ্ধের কাঁপা কাঁপা হাতের লেখা। চিঠির কথাগুলোর সারমর্ম অনেকটা এরকমই দাঁড়ায়। 5 বছর বয়সে মিসেস হোসেন যখন রাজুকে বার্নাবাস বয়স স্কুলে ভর্তি করিয়ে দেন, তখন কোনো এক বর্ষার দিনে স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়ে রাজু ফুটবলটা মাঠের পেছনের পুকুরে ফেলে দেয় আর খেলা বন্ধ হয়ে যায়। কেননা বল ততক্ষণে মাছ পুকুরে। লাঠি সোঁটা ঢিল দিয়ে অনেক চেষ্টা করে শেষে সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু কিভাবে যেন সন্ধ্যার পর ঝিরি ঝিরি বৃষ্টিতে রাজু একা একা স্কুলের পুকুরের ঘাটে এসে দাঁড়িয়ে থাকে। স্কুল গেট দিয়ে রাজুকে ঢুকতে বুদ্ধরাম দেখেনি। ফাদার মাইকেল দেখতে পেয়ে রাজুর কাছে যায়। রাজুর কান্নাকাটিতে ফাদার বলে নতুন ফুটবল কিনে দিবে, কিন্তু ছোট্ট রাজু বুঝতে না পেরে ফাদারকে ধাক্কা দেয়। হয়তো অনিচ্ছাকৃত ভাবেই দেয় ধাক্কাটা, কিন্তু ফাদার পা পিছিয়ে পড়ে যায় পুকুরে। একে তো বর্ষাকাল, তারপর সারা রাত ধরে বৃষ্টিতে পুকুর পাড়ের মাটি এত পিচ্ছিল ছিল যে ফাদার মাইকেল আর উঠতেই পারেনি। উনি সাঁতারও জানতেন না। দূর থেকে ভরসুন্দর এই ঘটনার একমাত্র সাক্ষী স্কুল গেটের দারোয়ান বুদ্ধুরাম। কিন্তু গেট থেকে বিশাল মাঠ পেরিয়ে পুকুর পাড় পর্যন্ত যেতে যেতে ফাদারকে ততক্ষণ আর বাঁচানো যায়নি। সম্ভবত উনি সাঁতার না জানার কারণে ভয়ই মারা যান। বুদ্ধুরাম রাজুকে ফাদারের মাইকেলের মৃতদেহ দেখাতে চায়নি, তাই তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দেয়। তারপর থেকে রাজুর আকাশ পাতাল জ্বর হয়। বুদ্ধুরাম বুঝতে পারে যে ছোট্ট রাজু জেনে বুঝে ফাদার মাইকেলকে পুকুরে ফেলেনি, তাই কোনোদিন এই কথা তিনি কাউকে বলেননি, এমনকি স্কুলের কাউকেও না। কিন্তু মিসেস হোসেন জেনেছিলেন এবং বুদ্ধুরামের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তিনি গোপনে নিয়েছিলেন কৃতজ্ঞতা স্বরূপ। সে সব তো চুকে বুকে গেছে। ফাদার মাইকেলের লাশ স্কুলের পেছনের মাঠেই কবর দেওয়া হয়। তারপর থেকে সবাই বলে ফাদার মাইকেল এখনো স্কুলের বারান্দায় রাতের বেলা হেঁটে বেড়ায়, ছুটির দিনেও বাচ্চাদের নিয়ে ক্লাসে পড়ায়। বর্ষা শুরু হলে ভর সন্ধ্যায় পুকুর পাড়ে বসে থাকে ফুটবল নিয়ে। বুদ্ধুরাম নিজের চোখে সব দেখেছে আর এখন দেখে স্কুলের নতুন দারোয়ান বাচ্চুধর। এই পর্যন্ত ঘটনা থাকলে কোনো সমস্যাই হতো না, কিন্তু ইদানিং হঠাৎ করে একদিন ছোট বাচ্চার লাশ স্কুলের পুকুরে ভেসে ওঠে। কখন কিভাবে ঘটলো এটা কেউ জানে না। বুদ্ধরামের ধারণা এসব করেছে ফাদার মাইকেলের আত্মা। অথচ ফাদার মাইকেলের আত্মা এত বছর পর কেন এমন উৎপাত করছে তা জানতে বুদ্ধরাম কালীঘাটের জিন সাধকের কাছে যায়। উনি বলেছেন 57টা লাশ পাওয়া যাবে এই পুকুরে। তার আগে ফাদার মাইকেলের ছবি অথবা ওই ভাস্কর্যটার মধ্যে আত্মাকে বেঁধে দিতে হবে। এদিকে ফাদার মাইকেলের কোনো ছবি বুদ্ধরামের কাছে নেই। এত বছরের পুরনো অ্যালবাম কোথায় হারিয়েছে কে জানে। ফাদারের মৃত্যুর পর ভাস্কর্য শিল্পীকে যে ছবিটা দেয়া হয়েছিল তারও হদিস পাওয়া যায়নি, সেজন্যই ভাস্কর্যটা বুদ্ধরামের চাই। সবার মতেই ফাদার মাইকেলের ভাস্কর্য স্কুল মাঠে দেয়া হয়েছিল, কিন্তু সে সময় বাচ্চারা ভীষণ ভয় পেতে থাকে, তা গার্ডিয়ানদের অনুরোধে ভাস্কর্যটা সরানো হয়। যে মানুষটা তার সর্বস্ব দিয়ে দিয়েছিলেন স্কুলটার জন্য, তার একটা সামান্য ভাস্কর্য স্কুলের সীমানায় থাকতে পারবে না। ব্যাস যত্ন করে ভাস্কর্যটাকে নিজের কাছে রেখে দেয় বুদ্ধরাম। রাজু একরকম জোর করে নিয়ে আসে ফাদার মাইকেলের ভাস্কর্যটা। বুদ্ধরাম ভেবেছিল যেহেতু রাজুর শরীর কালীঘাটের জিন সাধক বেঁধে দিয়েছেন, সেহেতু ওটা নিয়ে গেলেও ওই ভাস্কর্যের কোনো ভূতুরের প্রভাব রাজুর জীবনে পড়বে না। পড়েও নি, কিন্তু এত বছর পর কেন নতুন করে ফাদার মাইকেলের আত্মা স্কুলের বাচ্চাদের পেছনে পড়েছে কে জানে, সেটা বুদ্ধরাম জানে না। রাজু ভাবছে তবে কি পানিতে ফেলে দিয়েছে বলে ঘটেছে এই ঘটনা। আবারও অজানার অবচেতনে আরো একটা অন্যায়। সেসব জানার জন্য রাজুকে পাড়ি জমাতে হল 24 ডেন্ট মিশন রোড কলকাতায়।
সবটাই তো শুনলে রাজু বেটা, ফাদারের আত্মা এখনো ভাস্কর্যটার মধ্যে বাসা বেঁধে আছে। তবে সে আত্মা নিশ্চয়ই কষ্টে আছে, তাই এত বছর পর আবারও তার স্কুলে ঘুরে বেড়াচ্ছে, আর তাই এই ঘটনাগুলো ঘটছে।
কিন্তু দাদু, আমি এখন কি করব? আমি তো ফাদার মাইকেলের ভাস্কর্যটা পানিতে ফেলে দিয়েছি।
জলে ফেলেই তো তুমি ভুলটা করেছ। কালীঘাটের সাধক ঠিকই বলেছে, কোনোভাবেই কি ভাস্কর্যটা জল থেকে তোলা সম্ভব নয়।
না, কেননা যেখানে ফেলেছি সেটা তো কোনো পুকুর নয়, বিশাল স্রোতস্বিনী নদী। আমি হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল বৃথা।
কালীঘাটের সাধক আর কোনো উপায়ে স্কুলের বাচ্চাদের বাঁচাতে পারবে কিনা আমি জানি না, তবে তারপরও তুমি একবার ওনার সাথে দেখা করো। তাছাড়া নতুন করে তোমার শরীরটারেও বন্ধ করে এসো বেটা, তোমার উপরে ওনার নজর। একদিন না একদিন তিনি তোমার বড় ক্ষতি করবেন।
দাদু, আমি জেনে বুঝে সেদিন ফাদারকে পুকুরে ধাক্কা দেইনি, বিশ্বাস করুন আমার কথা। ফাদার আমার ক্ষতি করেননি ঠিকই, কিন্তু আমার সন্তানের ক্ষতি বারবার করেছেন। আমি কি করব, কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব?
আমি জানি তুমি ওইটুকু বয়সে জেনে বুঝে ফাদারকে জলে ফেলনি, সে বয়সে কোন শিশুর পক্ষে খুন করা সম্ভব নয়। ওই ওই পুকুরটার দোষ আছে, খারাপ কিছু আছে যা তোমাকে দিয়ে ওই দিন কাজটা করিয়েছিল। ফাদার যদি সাঁতার জানতেন তাহলে হয়তো সে যাক, কখনো কখনো সত্যের সীমানায় ভয়ঙ্কর কিছু পেতে থাকে। তুমি চেষ্টা করো তোমার ভুলে যেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয়। তুমি ছাড়া অন্য কেউ তো পারবে না কাজ রাজু বেটা।
নিজেকে এত অপরাধী লাগছে আমার। আপনি কেন, আপনি কেন এসব আমাকে আরো আগে বললেন না বুধুরাম দাদু? তাহলে আমি
ভাস্কর্যটা নিতামই না।
আমি আমি ওই ঘটনার চাক্ষুষ সাক্ষী, তাই আমি জানি, দেখেছি তোমার মতো ছোট্ট একটা শিশুর চোখে কোন ভয়ঙ্কর পাপ বা অন্যায়ের ছায়া ছিল না, ওটা ছিল শুধুই একটা দুর্ঘটনা।
দুর্ঘটনা, যে দুর্ঘটনা আজও আমার পিছু ছাড়েনি, ঘটিয়ে যাচ্ছে একের পর এক রহস্যময় ঘটনা।
তোমার ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারলাম না, তড়িঘড়ি করে কলকাতায় গেলে, নিজের এত পছন্দের ভাস্কর্যগুলো সব কোথায় ফেলে দিয়ে এলে, কিছুই আমাকে বলছো না।
ফাদার মাইকেলের ভাস্কর্যটা সত্যি অভিশপ্ত সাম্মি, তুমি ঠিকই বলেছিলে, সেই জন্যই আমরা কোনো সন্তানের মুখ দেখিনি।
সৃষ্টিকর্তা চাইলে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু থাকবে। তবে কি জানো, ইদানিং আমার ভীষণ মন খারাপ লাগে তোমার ভাস্কর্যটার জন্য। ঘরটার সামনে দিয়ে গেলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে।
এই ভাস্কর্যের কথা ভুলে যাও, জানি না আর কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। আমি হাঁপিয়ে উঠেছি, ফাদার মাইকেলের ভাস্কর্যটা আমি নদীতে ফেলে দিয়েছি, আর সেটা আমার উচিত হয়নি, কারণ আমার ভুলের।
তুমি নিজেই বলছো বিষয়টা ভুলে যেতে, অথচ এই বিষয় নিয়ে আবার কথা বলছো, তাহলে আর ভুলবে কিভাবে? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো?
আচ্ছা সাম্মি, তুমি কখনো কাছ থেকে খুনি দেখেছো?
মানে এসব কি বাজে কথা, আমি কোথায় খুনি দেখবো, আর কোনোদিন দেখতেও চাই না। ছি,
কেন, সব খুনিরাই তো আর ইচ্ছে করে খুন করে না, অনেক সময় তো দুর্ঘটনাবশত কেউ কেউ খুনি হয়ে যায়।
তুমি বলতে চাইছো কি বলো তো, তোমার ওই ফাদার মাইকেল কি খুনি টুনি ছিলেন নাকি? খুন খুনি, সেটা ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত যেভাবেই হোক, মানুষকে মেরে ফেলার চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না। পৃথিবীর সমস্ত খুনিদের শাস্তি হোক, আমি এটাই চাই।
ঠিকই বলেছ, আপাত দৃষ্টিতে একজন খুনির শাস্তি যদি দেখা নাও যায়, খুনি কিন্তু জানে তার শাস্তি কিভাবে হচ্ছে, প্রকৃতি তার নিজস্ব নিয়মে অপরাধের শাস্তি দেয়।
রাজু কোনোভাবে নিজের শৈশবে করা অন্যায়টা স্বামীর সঙ্গে শেয়ার করতে পারল না, কিন্তু চেষ্টা করেছিল। থাক না, সবার জীবনেরই কিছু না কিছু নির্মম সত্য থাকে যা মানুষ কারোর সঙ্গে শেয়ার করে না, অতি প্রিয় মানুষের সঙ্গেও না। রাজু বিশ্বাস করে যে ভুল সে জেনে বুঝে করেনি, সে ভুলের ক্ষমা অবশ্যই আছে। সাম্মিও হয়তো জানলে ক্ষমা করবে, কিন্তু ভীষণ ভয় হচ্ছে যে একটা ভুল থেকেই তো আরেকটা ভুলের জন্ম হয়। রাজু এখন ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে, স্কুলের বাচ্চাদের জন্য যাদের লাশ পুকুরে পাওয়া যাচ্ছে, নানান ভাবনায় রাজু একেবারে দিশে হারায়, ঘুম হচ্ছে না, কোনো কাজে মন বসছে না। এদিকে ফাদার মাইকেলের ভাস্কর্যটা ছাড়া বার্নাবাস বয়েজ স্কুলের বাচ্চাদের বাঁচানো আর কোনো উপায় নেই। নদীতে তারপরে চেষ্টা চালিয়েছিল, কিন্তু কিচ্ছু পেল না, নিজেকে খুনে খাচ্ছে আজকাল, আর ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে দুঃসহ এক যন্ত্রণা। হঠাৎ দরজার বেলটা ঘন ঘন বাজছে, এত রাতে আবার কি এলো? স্বামীটা না হঠাৎ দরজা খুলে ফেলে।
কি হয়েছে স্বামী?
রাজু দেখো, এটা
কে দিয়ে গেল? এটা কলিং বেল দিয়েছে, তাকে তুমি দেখেছো?
না, দরজার বাড়ি তো কেউ ছিল না, তুমি ভাস্কর্যটাই ছিল।
আর কত অদ্ভুত ঘটনা ঘটবে আমার সঙ্গে সাম্মি, জলিলকে ডাকো, ওকে বলো এই জিনিস আমার চোখের সামনে থেকে নিয়ে যেতে।
ভাস্কর্যটা কিন্তু ভীষণ সুন্দর, দেখছো, একটা বাচ্চা ছেলে ইউনিফর্ম পরে, দেখো এদিকে এসো, দেখো কাঁধে আবার একটা স্কুল ব্যাগও আছে, দারুণ দারুণ।
তোমার ভয় লাগছে না একটু?
ভয় লাগবে কেন, নিশ্চয়ই কেউ তোমার নামে পাঠিয়েছে, পরিচিত কেউই হবে, কারণ সবাই তো জানে তুমি ভাস্কর্য পেলে কতটা খুশি হও।
সত্যি সুন্দর, কিউট বেবি।
সুন্দর আর অসুন্দর, আমি এখন আর কোনো কিছুতেই খুশি বা অখুশি হই না শাম্মী, প্লিজ এটা আমার সামনে থেকে সরাও।
এত সুন্দর, ছাদের চিলে কোথায় না হয় পাঠিয়ে দিই।
না, একদম বাড়ির বাইরে, আমার চোখের সীমানার বাইরে।
ফাদার মাইকেলের ভাস্কর্যটা নদীতে ফেলে দেওয়ার পর গুনে গুনে 57টা বাচ্চার লাশ বার্নাবাস বয়েজ স্কুলের পুকুরে ভেসে উঠেছে। আর অলৌকিকভাবে সেসব বাচ্চার ইউনিফর্ম পরা কাঁধে ব্যাগ নিয়ে ভাস্কর্য প্রতি রাতে রাজুর বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। মানুষ অনেক বিস্ময়কর ঘটনার সাক্ষী, কিন্তু যে বিস্ময়কর ঘটনা রাজু আর শাম্মীর জীবনে প্রতিনিয়ত ঘটছে তার বিশ্বাস লৌকিক না অলৌকিক তা ভাবা বন্ধ করে দিয়েছে ওরা। ঠিক 57টা বাচ্চার ভাস্কর্য এখন রাজুর ঘরেই আছে। বর্ষার ছিঁড়ছিঁড়ে এক সন্ধ্যায় কে যেন ফাদার মাইকেলের ভাস্কর্যটাও দরজায় দিয়ে দিল। আশ্চর্য, এত খুঁজেও রাজু কিন্তু তখন পায়নি ফাদারের ভাস্কর্যটা। শাম্মী শুরুতে ভয় পেলেও এখন আর ভয় পায় না, ওভাবে কেউ ইচ্ছে করে এগুলো রেখে যাচ্ছে। কিন্তু রাজু জানে, বিশ্বাস করে, সমস্ত লৌকিকতার সাথে হাত ধরাধরি করে যে অলৌকিকতার পর্দাটা চোখের আড়ালে অনবরত হাঁটছে সে পর্দাটা রাজু দেখতে পায়, যেখানে ফাদার মাইকেলের অশুভ ভাস্কর্যের বন্দি আত্মা আজও দিব্যি রাজুকে ছেড়ে দিয়েও যেন কাছে ওর সঙ্গে ছায়ার মতো মিশে আছে। কারণ রাজু যে অবচেতন মনের খুনি, নিজেকে অসংখ্যবার ঠিকঠাক দেয় রাজু। 57টা বাচ্চার মৃত্যুর পর বার্নাবাস বয়েজ স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু ফাদার মাইকেলের রহস্য আত্মা 57টা বাচ্চার ভাস্কর্য নিয়ে আজও রাজুর বাড়ির ঘরটাতে স্কুল চালাচ্ছে। কেননা প্রতি রাতেই কান পাতলে শোনা যায় ফাদার মাইকেল ঘর বয়ে হাঁটাহাঁটি করছে আর ছোট ছোট ইউনিফর্ম পরা বাচ্চাদের ভাস্কর্যগুলোর শরীর থেকে কেমন একটা সমস্বরে শব্দ বেরোচ্ছে। ফাদার মাইকেলের অশুভ ভাস্কর্যে বন্দী হওয়া আত্মা মৃত্যুর পরও হয়তো বাচ্চাদের ছাড়া থাকতে পারবেন না বলেই এই ব্যবস্থা করে নিয়েছে। ফাদার রহস্যময় ভাস্কর্য আর তার রহস্যময় স্কুল কতদিন ধরে চলবে রাজু আর শাম্মী জানে না, তবে এটা জানে রাজুর এই থেকে মুক্তি নেই। তবে মজার ব্যাপার হচ্ছে রাজু আর শাম্মী ছাড়া এসব আর কারো চোখেই নাকি পড়েনি। এদিকে বর্ষা শুরু হয়েছে, কিভাবে যেন আজ হঠাৎ মাঝরাতে আবারও
মামা, ও মামা, মামি।
এই কি হয়েছে, চিৎকার করছিস কেন?
লিপি, এই লিপি এক কথা বল, এদিকে সারিয়া দেখেন, সব মূর্তিগুলো ড্রয়িং রুমে এসে বসে রয়েছে, কই থেকে এলো? মামা মামা আপনি আনছেন? কই দেখলাম না তো, এইটা কি দেখাইলো গো মাবুত? আমি আর এই বাড়িতে থাকুম না, মইরা গেলেও না, এগুলো সব ভূত, মূর্তি ভূত।
রাজু, মানে কি এসবের? নতুন করে আবার কি শুরু হচ্ছে বলো তো? ড্রাগনামে কিভাবে এলো এরা হঠাৎ, কেন?
আমি আমি জানি না, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাটা ঝিমঝিম করছে।
বর্ষার সেরাতে ফাদার মাইকেলের ভাস্কর্য তার ছাত্রদের নিয়ে কেন ড্রয়িং রুমে এসে বসেছিল তার কোনো কারণ রাজু বা শাম্মী জানে না, তবে লিপির ভীষণ জ্বর হয়েছিল। দীর্ঘদিন জ্বরে ভুগে সে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। তারপর দিন যাচ্ছে, বছর গড়াচ্ছে, রাজু আর শাম্মীর বাড়িতে কোনো কাজের লোক থাকেনি। এখন ওরা দুজন একা একাই অত বড় বাড়িতে থাকে। তবে হ্যাঁ, পাশের ঘরে বা কখনো কখনো ড্রয়িং রুমে চলে পৃথিবীর অলৌকিক এক স্কুল ঘরের অদ্ভুত ফুতুরে শব্দের রহস্য ক্লাসরুম, যে ক্লাসরুমে সবাই মৃত এবং যে স্কুলের কোনো নাম ঠিকানা বা রেজিস্ট্রেশন নেই পৃথিবীতে। বাড়ি বদলেছিল ওরা, কিন্তু রহস্যময় স্কুলের ক্লাসরুম বদলায়নি। কোনো কোনো রহস্য গল্প মানুষকে কেবল রহস্যই দেখতে দেয়, এর বাইরে আর কিছু নয়, তাই আমরা রহস্য নামক সীমানার কুয়াশাই দেখতে পাই। কুয়াশার ওপারে রহস্য গল্পরা আজীবন চলবে, আর আমরা মানুষেরা নতুন নতুন কৌশলে কুয়াশার ধোঁয়া দুই হাতে সরানোর বৃথা চেষ্টা করতেই থাকব। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশা, শেষ হয়ে গেল একটু আগে। আজকের কুয়াশার গল্পের নাম ফাদার মাইকেলের ভাস্কর্য, লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিফার জানা, সামনে ছিলেন খন্দকার গালিব। এবং জানিয়ে দিচ্ছি এখন আজকের এই কুয়াশার কাহিনীতে বা গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো, বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন। রাজুর চরিত্রে অভিনয় করেছেন রেহান, শামলির চরিত্রে ছিলেন সাকি, লিপির চরিত্রে অভিনয় করেছে শেহনিলা, ড্রাইভার জাহিদের চরিত্রে ছিলেন মনির, ডক্টর আবিদের চরিত্রে আবির, ফাদার মাইকেলের আত্মায় কণ্ঠ দিয়েছেন সেতু, আগন্তুকের চরিত্রে শুদ্ধ, বুদ্ধুরামের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর। এই ছিল আজকের কুয়াশার গল্পের অভিনয় করা কলা কৌশলীদের নাম। আমি আরো একবার কুয়াশার কুইজ জানিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। আগামীকাল শেষ দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি, 27 এবং 28 আজকে এবং কালকে দুদিন মাত্র বইমেলা আছে, এই দুই দিনের মধ্যে কিন্তু আপনাদের এই উত্তরটি পাঠাতে হবে আমাদেরকে। তো আমি কুয়াশার কুইজটি জানিয়ে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, কুয়াশার ডার্ক রুম বইটি কি ধরনের বই? এক, কমিক্স, দুই, গ্রাফিক নভেলস, আর তিন হচ্ছে নভেল। যে উত্তরটি সঠিক মনে হচ্ছে সেটা লিখে আপনাকে পাঠাতে হবে SMS এর মাধ্যমে। আমি জানিয়ে দিচ্ছি কি করে পাঠাবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে যে উত্তরটা সেটা লিখে পাঠিয়ে দিবেন 2221 এই নাম্বার, অর্থাৎ 2221 অথবা 2221 এই নাম্বারে। আর সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন স্টুডেন্ট ওয়েস প্রকাশনীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আজকে তাহলে এ পর্যন্তই থাক। আগামী সপ্তাহে আবারও কথা হবে কুয়াশায়, নতুন গল্প নিয়ে, কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার। আর ইতিমধ্যে যারা বিজয়ী হয়েছেন বা বিজয়ী হবেন তাদের নামগুলো আমরা জানিয়ে দেব আপনাদেরকে। সবাই খুব ভালো থাকবেন আর ABC সঙ্গে থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.